exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বৃহস্পতিবারের এই মহেন্দ্র ক্ষণে যে সময়ে আমি আপনি আমরা সবাই এক হয়ে এক হৃদয় শুরু করি কিন্তু ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে। এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন, কি করছেন, সবকিছু কিন্তু জানতে চাই কারণ লম্বা একটা সময় পর আসলাম, এক সপ্তাহ পর চলে এসেছি। তো বন্ধু বিস্তারিত সবকিছু কিন্তু আমাকে জানাতে হবে, আর ইয়েস জানাতে হলে কিন্তু আপনাকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে হবে। কানেক্টেড হওয়ার জন্য আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন আপনি, অলরেডি কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি। ইয়েস পোস্ট দেখার জন্য কিন্তু অবশ্যই ফেসবুকে ভিজিট করতে হবে, কিভাবে ভিজিট করবেন অবশ্যই জানিয়ে দিচ্ছি। জি বন্ধু, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস FM স্পেস 90.4, লিখলে কিন্তু অনেকগুলো পেজ পেয়ে যাচ্ছেন। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণ আপনি দেখতে পারবেন 2,67,000 প্লাস, ইয়েস সেই পেজটি কিন্তু ঢাকা FM এর রিয়েল পেজ। তো বন্ধু অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, এবং যে পোস্টে দেওয়া হয়েছে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু রেবেকা, ইয়েস রেবেকা চমৎকার, অসম্ভব রকম সুন্দর, আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না, তার ছবিটা দেখতে এত সুন্দর এত সুন্দর। একটু পরে তো তাকে সামনাসামনি দেখবো, আর আপনারা তো দেখতে পারবেন না, তো তাকে কিন্তু ফেসবুকেই দেখতে হবে। ইয়েস ফেসবুকে দেখতে হলে অবশ্যই ফেসবুকে ভিজিট করুন এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধু জানেনি তো, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আরেকটি কাজ করতে তো একদমই ভোলা যাবে না, তা হচ্ছে শেয়ার করতে হবে, কারণ শেয়ার করলে কিন্তু কথা বলতে পারছেন সেই মুহূর্ত আপনার কাছে চলে আসবে। ইয়েস আমাদের সবার পছন্দের গ্রেটে সাউন্ড, তার সঙ্গে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন সামনের সপ্তাহে, নেক্সট উইকে আপনি কথা বলতে পারছেন। তো বন্ধু দেরি না করে কিন্তু এখনই লাইক কমেন্ট শেয়ার সব কিছুই হয়ে যাক। আর বন্ধু নতুন যে খবরটি আপনাকে জানাবো তা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই আমাদের লিসনার্স ক্লাবে অ্যাড হয়ে যাবেন, কারণ আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম যা কিছু করি সবকিছু কিন্তু আপনাদেরকে নিয়ে করি। শীত বস্ত্র থেকে শুরু করে ঈদ বস্ত্র, বিভিন্ন রকমের কনসার্ট, পথ শিশুদের নিয়ে যত প্রোগ্রাম সবকিছু কিন্তু আপনাদের নিয়েই করি। তো আপনাদেরকে আরো কাছ থেকে আমরা পেতে চাই, যার কারণে আপনাকে কিন্তু একটি লিঙ্কে ভিজিট করতে হবে আমাদের সঙ্গে আরো বেশি কানেক্টেড হতে হলে। লিঙ্কটি হচ্ছে www.thakafm904.com/lc, স্মল লেটারে ছোট অক্ষরে লিখতে হবে lc। ভিজিট করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি পেজ, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফর্ম, ফর্মটি ফিল আপ করলেই কিন্তু আপনি হয়ে যাচ্ছেন আমাদের বিজনেস ক্লাবের সদস্য। তো বন্ধু এখনই কিন্তু জয়েন করতে হবে, আর এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন।
আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে উঠে, ও তোমার ধারে ওগো যে হাসির মধু মায়া ফোটে, ও তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত তোমায় ভালোবেসেছে। তুমি তো জানো না ওব তোমার প্রাণের ওই ঈশ্বরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায় আছে। তবু এ মাধবীর আছে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা এদিনটাটুকু দেখে নাই আমার বলে তুমি তো আমায় ভালো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি।
সারাদেশে সমস্যা
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাদে
আমার পরিচয় আমার রক্তে গাঙানো বর্ণমালায়, আমার পরিচয় লাল সবুজে আকাবাদ স্বাধীনতায়, আমার পরিচয় আমার নয়ের অনুপ্রেরণা।
আপনার পরিচয় তুলে ধরতে দেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি J2 সিরিজ আছে আপনার পাশে এক আকর্ষণীয় গিফট বক্স নিয়ে, আরো আছে রবি এয়ারটেলের বান্ডেল অফার।
ভাই বিল তো জমা নেন না?
হ্যাঁ দেখতেছেন না কম্পিউটারে কাজ করতেছি,
আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছি।
চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন
ভাই। হটতলে দুটা না খেলে চিরার গোলাম খেলেন?
মানে
না, মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন তাই একটু হেল্প করুন।
কিছুই বলে সব,
হ্যাঁ আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে। যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই, আমাদের হাতে অনেক সময়, আমরা আছি। কি বলেন ভাই সব, ভাই তাস খেলুন আমরা দাঁড়িয়ে থাকি নাকি?
আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে পাকা আওয়াজের চাপাবাজ, তো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাতেই অ্যাটম গান, অ্যাটম খাও আওয়াজ বাড়াও।
ঠিক ঠিক করবে কোনটা ধরো, মজা করে নেতে ভিডিও দেখো, লাইক যখনই ব্যাটে জিলাপি, চলুক ভিডিও ফেসবুক আর সেলফি,
রবির এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোনে সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, সাথে সাথে 900 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে ও 300 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত rovi.com.bd। রবি তৈরি করছে নম্বর 1 নেটওয়ার্ক।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাদে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
শুনছেন শুনছেন শুনছেন
শুনছেন সারাক্ষণ সারা গেল
ঢাকা FM
90.4। ভালোবাসার বাংলাদেশ, thank you.
চলছে ভালোবাসার বাংলাদেশ ব্রেক থেকে আবারও ফিরে আসলাম। তো বন্ধু, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুকে অলরেডি লাইক কমেন্ট দেওয়া শুরু করে দিয়েছেন তাদেরকে তো আরো বেশি ধন্যবাদ। আর যারা পোস্ট এখনো দেখেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবে। ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4। টাইপ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ, সেখান থেকে আপনি যে পেজে লাইকিং এর পরিমাণটি দেখতে পারবেন 2,67,000 প্লাস, সেখানে কিন্তু আপনি লাইক দিয়ে পোস্টটি দেখতে পারবেন। এবং আজকে আমাদের যে অতিথি বন্ধু, অসম্ভব সুন্দরী অতিথি বন্ধু, তার নামটি বলে দিচ্ছি, তার নাম হচ্ছে রেবেকা। ইয়াস, রেবেকাকে নিয়ে আজকে আমরা ভালোবাসার বাংলাদেশ শুরু করব। তবে যার সঙ্গে কথা হবে, যাকে নিয়ে এত গল্প হবে, তার ছবি তো অবশ্যই দেখতে হবে, তাই না? আমি তো দেখে ফেলেছি। তো বন্ধু, আপনিও কিন্তু অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন যে কেমন লাগছে আজকে ভালোবাসার বাংলাদেশ। আর যারা পোস্টটি দেখেছেন তারা অলরেডি দেখেছেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ইয়েস, সেই লিঙ্কটি হচ্ছে আমাদের ঢাকা এফ এম এর লিসনার্স ক্লাবের লিঙ্ক। লিঙ্কটি হচ্ছে www.dhakafm904.com/lc। লিঙ্কে ভিজিট করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি ফর্ম, যে ফর্মটি ফিল আপ করলে আপনি হয়ে যাবেন আমাদের লিসনার্স ক্লাবের সদস্য। আমরা সবসময় আপনাদেরকে নিয়ে আছি, আপনাদেরকে নিয়ে থাকতে চাই, তাই আপনাদেরকে আরো বেশি আমাদের সঙ্গে কানেক্টেড করতে কিন্তু আমরা এই পেজটি ওপেন করেছি। তো বন্ধু, অবশ্যই কিন্তু আমাদের লিসনার্স ক্লাবের সদস্য আপনি হয়ে যাবেন। এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে লাইকিং দিয়ে অনেকে কানেক্টেড হয়েছেন। এমডি লাজুক সরকার রয়েছেন, এমডি মতলব রয়েছেন আমাদের সঙ্গে, টুটুল তালুকদার নির্জন রয়েছেন আমাদের সঙ্গে, আর কমেন্ট করে যারা এই মুহূর্তে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কমেন্ট, মনে যত না বলা কথা সব আজকেই বলছেন, অবশ্যই বলবেনই তো, কারণ আমি তো চলে এসেছি আপনাদের কমেন্ট গুলো দেখার জন্য এবং সবাইকে জানানোর জন্য। এমডি মিরাজ তরফদার রয়েছেন আমাদের সঙ্গে, এমডি ময়নুদ্দিন জামাল রয়েছেন আমাদের সঙ্গে, আরো রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট, অনেকে কবিতাও লিখে পাঠিয়েছেন অনেক বড় বড়। তো কবিতাগুলো তো অবশ্যই পড়বো, তার জন্য কিছুটা সময় প্রয়োজন হবে। আর বন্ধু, এই মুহূর্তে যেহেতু কবিতাগুলো দেখছি, আর একটু ভালো মতো দেখে নি, এসে তারপরে আপনাকে জানাচ্ছি। তো বন্ধু, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে কানেক্টেড থাকবেন।
তো জন্নত মেরি তুই মেরা জুন, তুই তো মন্নত মেরি তুই রুহ কা সুকুন, তুই আঁখিয়ো কি ঠান্ডক, তুই দিল কি হ্যায় দস্তক, ওর কুছ না জানু মে বস ইতনা হি জানু, তুঝ পে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু, রব দিখতা হ্যারা মে ক্যা করু, সজদে সর ঝুকতা হ্যারা মে ক্যা করু, তুঝ মে রব দিখতা হ্যারা মে ক্যা করু।
দিখতা হ্যারা মে ক্যা করুন। একটু চাপ দাও, আসল মজা নাও, ঠিক যেমন ফ্রুটপিল। একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুটপিল, আসল মজা ভেতরে।
মজা করে নেতে ভিডিও দেখো, লাইক যখনই প্যাটে জিলাপি, চলুক ভিডিও ফেসবুক আর সেলফি,
রবির এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোনের সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, সাথে থাকছে 900 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে ও 300 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত robi.com.bd। রবি, তৈরি করছি নম্বর 1 নেটওয়ার্ক।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ড্রিং ড্রিং সাদে
ফিরে এলাম আবারও ড্রিং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আশা করছি আমাদের সঙ্গে রয়েছেন এবং সঙ্গে রয়েছেন কিভাবে বুঝবো, বোঝার জন্য অবশ্যই তাকে কিছু করতে হবে কি বন্ধু, ফেসবুকে কানেক্টেড হতে হবে। ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। সেখান থেকে রিয়েল ফ্যান পেজটি জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে যেটি লাইকিং এর পরিমাণ 2,67,000 প্লাস। তো বন্ধু জানিয়ে দিয়েছি কিভাবে আমাদেরকে খুঁজে পাবে, আশা করছি অবশ্যই খুঁজে পেয়েছেন এবং লাইক কমেন্ট দিয়ে একদম আমাদের মন জয় করে ফেলেছেন আপনি। তো বন্ধু অবশ্যই কিন্তু যা বলেছি তা করতে হবে। আর বন্ধু অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা শেয়ার করছেন তাদেরকে কিন্তু বলছি শেয়ার করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট উইকে আমাদের ভালোবাসার বাংলাদেশের মধ্যমণি, যাকে বলি অনেক 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 বেশি ভালোবাসি, যাকে যাকে দেখলেই কেমন কেমন কেন লাগে আমাদের গুরু ইন্তেসামের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। তো বন্ধু একদমই কিন্তু মিস করা যাবে না। আর যারা সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান, বিস্তারিত সব আপডেট পেতে চান, সব সময় আমাদের যে কোনো ভালো কাজের সঙ্গে থাকা এসএমএ সব ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চান, তাদেরকে বলছি অবশ্যই আমাদের লিসনার্স ক্লাবে যুক্ত হবেন www.thakaefm904.com/lcaosite ভিজিট করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লিসনার্স ক্লাবের লিঙ্কে। তো বন্ধু অবশ্যই ভিজিট করবেন এবং লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না। অনেক তো কথা বলছি, জানি সবার মনটা একদম অস্থির হয়ে গিয়েছে আমাদের ভালোবাসার বাংলাদেশের সেই সেই মুহূর্তগুলো উপভোগ করার জন্য। অবশ্যই দেরি করাচ্ছি না, কারণ
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সবুজ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি যা আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকি এত রাতে, ভালোবাসার ফেরিওয়ালা নাকি? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এটি সত্যি আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার যে ভালোবাসার চমৎকার সংস্কৃতি বিভিন্নভাবে আমরা তৈরি হতে দেখছি, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটির সাথে যুক্ত আছেন, ঢাকা এফএম 90.4 এর নেটওয়ার্ক যে অবধি পৌঁছে যাচ্ছে, যারাই শুনতে পাচ্ছেন আমাদেরকে, তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা, অনেক অনেক ভালোবাসা। এবং আমাদের আজকের আয়োজন আজকের অতিথিকে সাথে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। বিভিন্নভাবে আপনাদের ভালোবাসা আমাদের কাছে পৌঁছিয়েছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ইন রিটার্ন আমি এতে শ্যাম, আমার হয়তো এটি শুধু বলার আছে, ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে এই আবেগ ঘন উন্মুক্ততা। চারপাশ দেখি আর ভাবি, জন্মান্তরে কোন মায়ায় আমি মজেছি, মগজে তো নয় বন্ধু, আমি যে তোমাদের মনে থাকতে এসেছি। আমি যে কথাগুলো ছন্দের আবহে আপনাদের কাছে বলবার পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, আমি অন্তরে অন্তঃস্থল থেকে প্রত্যেকটি বর্ণ এবং শব্দগুলোকে আমি ধারণ করি। যখন আপনারা ভালোবাসার বাংলাদেশের প্রতি হাত বাড়িয়ে দেন, যখন আপনারা দূর থেকে আমাদেরকে ভালোবাসার আস্বাদন আমাদের কাছে পৌঁছে দেন, যখন ঢাকা এফএম 90.4 এর নেটওয়ার্ক দেশ এবং দেশের বাইরে আপনাদের কাছে গিয়ে আছড়ে পড়ে, প্রতি উত্তরে আপনাদের ভালোবাসা যখন আমাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়, বারংবার এই কথাগুলো আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। ভালো লাগে, সত্যি ভালো লাগে এই ভালোবাসা, ভালো লাগে আবেগ ঘন উন্মুক্ততা। চারপাশ দেখি আর ভাবি, জন্মান্তরের এই কোন মায়ায় আমি মজেছি, মগজে তো নয় বন্ধু, আমি যে তোমাদের মনে থাকতে এসেছি। এই লোভ, এই চাওয়া, এই আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হবে। আপনারা আমার মধ্যে ধৃষ্টতা পয়দা করেছেন, যাতে করে আরও বেশি ভালোবাসা আপনাদের কাছে আমি পাই। আমি আপনাদেরকে এভাবেই সমুদ্রের মতো ডাক দিব, আপনারা আমাকে জলোচ্ছ্বাসের মতো সাড়া দিবেন। এই ভালোবাসার কেমিস্ট্রি চলতে থাকুন অবিরত। সকলের জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটা প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটা হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা নিয়ে। নারী, নারী সত্তা, নারীত্ব সব সময় মনের মধ্যে যেভাবে জানান দিয়ে যায়, আমি পুরুষ বুক চাচ্ছি দিয়ে হাঁটিয়া, কিন্তু পরক্ষণে কোন এক দ্বন্দ্বে মনে মনে ভাবি, আচ্ছা কি পারি আমি, মা বউ বোন হয়ে থাকা সহযোগী সব আমার, কানে কানে বলে সব পারো তুমি, সব পারো তুমি, কি এক নির্ভরতায় নিঃশ্বাস ছাড়ি। আমি ধন্য, ধন্য এই নারী সত্তা, ধন্য তুমি নারী। তো নারীদেরকে ডেডিকেট করে যখন এ ধরনের কথা উপস্থাপন করবার চেষ্টা করছি আমি গুরু এতের সামনে, ঠিক সেই মুহূর্তেই বাইরে ঘটে যাওয়া, দিনের আলোতে ঘটে যাওয়া অনেক কষ্টের মুহূর্তগুলো আছড়ে পড়ছে আমার মনের মনের মণিকোঠায়। স্পেশে পুরান ঢাকায় ঘটে যাওয়া এই ঘটনা, এটাকে কোন উৎসবের সাথে তুলনা করা যায়? এই নোংরামির কি কোনো রকমের ব্যাখ্যা আপনাদের কাছে আছে? কোনো পরিস্থিতি দিয়ে কি সংজ্ঞায়িত করা যায়? টেলিভিশনের বিভিন্ন ফুটেজগুলোতে হোলি উৎসবের সময় কিছু নোংরা মানুষের নোংরা মানসিকতা যেভাবে কাছ থেকে দেখলাম, যেভাবে অনুভব করলাম, অসম্ভব রকমের কষ্টে লজ্জায় নিজেদের মনুষ্যত্ব আসলে প্রকাশ করবার আর কোন রকমের কোনো ভাষা থাকলো না। নারীত্বের যশহাত্ম সেদিন দেখেছি, নিজের আব্রুকে, নিজের মুখটাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের শরীরটাকে একটু আড়াল করবার জন্য যে প্রচেষ্টা করতে দেখেছি, আর হায় না মতো নোংরারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমার মা বোনের উপরে, অসহ্য, সহ্য করবার মতো না। এ পরিস্থিতির পরিবর্তন হোক, মানসিকতার পরিবর্তন হোক, অভিশপ্তই নোংরাই এই এই কাজের মধ্যে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জায়গা হোক। বাংলাদেশ, বাঙালিয়ানা এমন কোন সুযোগ নাই নোংরাদের জায়গা করে নেওয়ার জন্য। এদের কথা আমরা বলতে চাই না, আমরা শুধুই ভালোবাসার কথা বলতে চাই, ভালোবেসে ভালো থাকতে চাই। এখন আমি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে যাব আজকের 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 প্রোগ্রামের যিনি যিনি হটসিট অলঙ্কৃত করেছেন, যাকে সাথে নিয়ে ভালোবাসার বাংলাদেশ আজকে রিভার্সটাং করবে। কে বলে যে ভালোবাসার বাংলাদেশ উচ্ছ্বাস প্রকাশ করতে জানে না? কে বলে যে ভালোবাসার বাংলাদেশে শুধুই কষ্টের কথা হয়? কে বলে যে ভালোবাসার বাংলাদেশে শুধুই চোখের পানি গড়িয়ে পড়ে? আজকে দারুণভাবে ভালোবাসার বাংলাদেশ এক রিভার্স লুক নিতে যাচ্ছে, কিন্তু তার আগে আমি সবার কাছে প্রার্থনা করব যে প্লিজ আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের ভালোতে, আমাদের মন্দতে, আমাদের উঠে দাঁড়ানোতে, আমাদের পড়ে যাওয়াতে, আমাদের উচ্ছ্বাসে কি অথবা আমাদের কষ্টে কাউকে সহযোগিতা করতে অথবা তাদের পাশে দাঁড়াতে, সবকিছুতেই তোমরা আমাদের সাথে থাকো। কারণ তোমরাই তো আমার প্রাণ স্পন্দন, তোমরাই তো আমার অনুরণন, যা শরীরের মধ্যে সব সময় বয়ে চলেছে। সেই লিসনার্স ক্লাবের উপস্থিতিতে, সেই লিসনার্স ক্লাবের উদ্দেশ্যে আমার বলা যে প্লিজ তোমরা রেজিস্ট্রেশন করো এবং রেজিস্টার্ড লিসনার্স হয়ে ঢাকা এফএম মেয়ের সাথে থাকো, আমার সাথে থাকো। এবং যা তার জন্য যা করতে হবে, www.dhakafm904.com/lc লিসনার্স ক্লাব, এই 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 লিঙ্কে গিয়ে ক্লিক করলে সাথে সাথে যে ইনফরমেশন ডিটেল থাকবে সেখানে তোমার ইনফরমেশন দিয়ে সাবমিট করবে, অ্যান্ড ফাইনালি তুমি হয়ে যাবে আমার সাথে রেজিস্টার্ড লিসনার্স ক্লাবের মেম্বার, যাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কনসার্ট করব, প্রোগ্রাম করব, মস্তি করব, অথবা কারো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ব, বিভিন্ন রকমের সহযোগিতার জন্য পাশে এসে দাঁড়াবো, অথবা বিভিন্ন রকমের উচ্ছ্বাসে একসাথে থাকবো। তো একসাথে পথ চলার এই জায়গাটা আরো বেশি সুদৃঢ় হোক, তার জন্য আরেক দফা বলছি লিঙ্কটা www.dhakafm904.com/lc, এবং সেখানে ক্লিক করার পরে যে ইনফরমেশন ডিটেল থাকবে সেখানে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেন, সাবমিট করো, হয়ে যাও আমার সাথে ঢাকা এফএম লিসনার্স ক্লাবের পার্মানেন্ট মেম্বার। Over to Emma and welcome back.
Thank you.
Very good to see you after a very long time. কারণ তোমরা জানো যেমন নির্দিষ্ট বিরতিতে গুরু তার আসন ছাড়ে না, পা দিয়ে পেঁচিয়ে রাখে চেয়ারটাকে যাতে করে কোনোভাবে সেখান থেকে তাকে ফেলে না কেউ দিতে পারে, বাট গুরুকে যারা ফ্যাসিলিটেট করে, যারা গুরুকে গুরু বানিয়েছে, স্পেশালি মেঘলা, এমা, তারা কিন্তু বাই রোটেট বিভিন্ন সময় এই এই ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওটাতে কভার করে। এখন যেমন দায়িত্ব নিয়েছে এমা, হয়তো কোনো একদিন আবারও মেঘলা এই পৃথিবী পরিভ্রমণের পথ ধরে, কক্ষপথ ধরে কোনো এক সময় হাজির হবে, রাইট?
Yes.
So Emma, welcome back. I'm very, very pleased to welcome you after a very long time. কেমন ছিলি?
আসলে খুব বেশি একটা ভালো ছিলাম না।
কেমন মিস করেছিস মাইক্রোফোনটাকে?
অনেক বেশি। যখন প্রোগ্রামটা শুনতাম তখন মনে হতো এই সময় তো আমি ওখানে থাকতে পারতাম।
হেডফোন কিন্তু তোর জন্য কাজ করত, জানিস কিনা জানি না।
আসলে খুব মিস করেছি।
এবং এই যে অসম্ভব রকমের কানেকটিভিটি, যে কানেকটিভিটি জারিয়া হচ্ছিস তুই, মাধ্যমটি যেখানে আমার সাথে লাখো কোটি মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে দাঁড় করিয়ে দিস আমাকে, এই 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 ব্রিজের জায়গাটা, সোপানের জায়গাটা অনুপস্থিত ছিল বহুদিন তোর জীবন থেকে, কেমন ছিল?
খুব বেশি ভালো ছিল না, তবে এখন অনেক 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 বেশি ভালো।
বাট হোয়াট অ্যাবাউট লাইফ, পার্সোনাল লাইফে তো অনেক বৈচিত্র্য এসেছে তোর, রাইট? অনেক ভালো ছিল।
জি, সবার দোয়ায়, সব লিসনারদের দোয়ায়, আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো ছিলাম।
ওকে, নাও দ্য টাইম হ্যাজ কাম টু ওয়েলকাম আজকের প্রোগ্রামের যিনি হট সিট অলঙ্কৃত করেছেন। আজকে আমি ভুল করতেছি, আমি কি কোনো সিনেমার নায়িকাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, কোনো সেলিব্রিটি অর সামথিং? যে লুক এবং তার যে অ্যাটিটিউড, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তাই দেখে আমার কাছে এরকম কিছুই মনে হচ্ছে। এনিওয়ে, এটা যেহেতু অডিও মিডিয়াম, বাট
এবং দেখতে পাচ্ছেন আজকের পোস্টটি যেখানে লাইকিং এর পরিমাণটি রয়েছে, আমাদের যে পেজটি, রিয়েল পেজটি লাইকিং এর পরিমাণটি রয়েছে 2,68,000 প্লাস। তো বন্ধু, অবশ্যই দেখে নিন যাকে নিয়ে এখন কথা হবে, যার বর্ণনা এখন হচ্ছে সেই ডানা কাটা পরীকে দেখতে কিন্তু অবশ্যই ফেসবুকে ভিজিট করুন এবং লাইক কমেন্ট করতে হবে। আর যেটা না করলেই নয়, যার কথা শুনুন সবসময়, যার কথা শুনতে সবসময় বেশি ইচ্ছা করে, আর এতদিন তো আমি অনেক বেশি মিস করেছি, আশা করছি আপনিও মিস করতে চাচ্ছেন না, সেই গ্রহের সামনে সামনে কথা বলতে বলে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। যত বেশি শেয়ার করবেন আপনার সেই মুহূর্ত সেই সময়টি কিন্তু চলে আসবে। তো বন্ধু, অবশ্যই
অবশ্যই শেয়ার করুন। আমি আর সময় নিতে চাই না, বাট পরিস্থিতি যত বেশি ভয়ানক হোক না কেন, চারিদিকের কষ্টের মাত্রা যত বেশি সুতীব্র হোক না কেন, বাইরের পরিস্থিতি, স্পেশালি বাইরের পৃথিবী, পুরান ঢাকার যে আমি যে ঘটনাটা ঘটে গেছে টেলিভিশনে, স্পেশালি আমার মাথা থেকে কোনোভাবে যাচ্ছে না। আমি ওকে অলরেডি বললাম এই সব বিষয় নিয়ে, বাট কোনোভাবেই মাথা থেকে বের হচ্ছে না। কেমনে বের হবে এটা? আমার আমার মা, আমার বোন কেউ একজন হতে পারত, একজন পরীক্ষার্থী, সে পরীক্ষা দিতে যাচ্ছে, জোর করে তার মুখে হোলির নামে যারা নোংরামি করছে, অথবা সে মেয়েটির কণ্ঠস্বর কিন্তু কানে এখনো বাজছে, বলছিল যে আমার চাকরি থেকে যদি আমাকে এখন বের করে দেওয়া হয় আমার এই এই অবস্থার জন্য, এটার জন্য কে দায়ী থাকবে? এই পরিস্থিতি কোনোভাবেই এদেশের জন্য যায় না। আমরা করজোড়ে অনুরোধ করতেছি বাংলাদেশ ল এনফোর্সমেন্ট এজেন্সির দায়িত্বে যারা আছেন, প্লিজ এইসব জায়গাগুলোতে যদি আমরা আরো বেশি নিরবিচ্ছিন্ন হতে পারে, আরো বেশি নিরঙ্কুশ হতে পারে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই যেন না হয়। বাংলাদেশ উৎসবের দেশ, উৎসব করতে বড় বেশি পছন্দ করি আমরা, কিন্তু প্রত্যেকটি উৎসবের ভেতর দিয়েই এ ধরনের নোংরামি করবার পরিস্থিতি দেখবার সুযোগ হচ্ছে, প্রায়ই হচ্ছে এমন পরিস্থিতি, এদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করা উচিত। অভিশপ্ত, আমি প্রায় বলি যে মানুষগুলো পুরুষ না, এরা পতিত, পুরুষ পতিতা, এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করুন। তোমার সময় নেন, দ্য টাইম হ্যাজ কাম টু ওয়েলকাম দ্য লাভলি লেডি, ইজ অলরেডি টেকেন ওভার দ্য হট সিট, এবং অফকোর্স হট সিট অলঙ্কৃত হয়ে করেছেন যিনি, তাকে আমি স্বাগত জানাতে চাচ্ছি। কিন্তু প্রচুর কমেন্টস আসছে আমাদের লিসেনার্স ক্লাবে জয়নিং এর উপরে, অলরেডি সেই কমেন্টস গুলোকে আমরা এন্টারটেইন করতেছি। একটি একটি কমেন্টস আমার চোখ আটকে গেল, তার আজকে জন্মদিন, থাউজেন্ড মাইলস অ্যাওয়ে বাংলাদেশ থেকে, অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক ভালোবাসা এই বন্ধুর জন্য, জীবনটাকে অনেক বড় করে বাঁচো বন্ধু, এবং সবসময় জেনে থাকলে এই গ্রহেতে সাম সবসময় পৃথিবীর কোনো একটা কোনাতে আছে, যে সবসময় তোমাদেরকে স্মরণ করে, সবসময় তোমাদের জন্য অনেক অনেক দোয়া করে। লতিফুল করিম পিকে, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, জানিয়েছো যে অনেক ভালোবাসো তুমি আমাকে, ইন রিটার্ন তুমিও জেনে থাকো তোমরা ভালোবাসো বিধায় আমি এতে সাম আর কি গুরু এতে সামে রূপান্তরিত হয়েছি। সো প্লিজ ওয়েলকাম, দ্য লাভলি লেডি, যে অলরেডি আমাদের হট সিট অলঙ্কৃত করেছে আজকের অতিথি বন্ধু। স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের হট সিটে। কেমন অনুভব করছেন?
ভালো লাগছে, থ্যাংক ইউ।
তো ভালোবাসার বাংলাদেশের এটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশকে ঘিরে দারুণ এক আয়োজন। সে আয়োজনে আপনি আজকে শরিক হয়েছেন, সে আয়োজনে যে হট সিটে বসবার জন্য অনেকেই অপেক্ষায় থাকে সে হট সিট আপনি অলঙ্কৃত করেছেন। কেমন কেমন অনুভূতি যে ভালোবাসা বাংলাদেশের পার্ট হয়েছেন আপনি?
এটা অনেক স্পেশাল একটা ফিলিং যেটা আমি এখন ফিল করছি, আর ভীষণ ভালো লাগছে। আসলে এনভায়রনমেন্টটা এমন হয়ে গেছে, মানে এতক্ষণ এখানে বসা আমি কেমন যেন একটা, মানে যেমন নাম এটার যে ভালোবাসার বাংলাদেশ, আমি ঠিক কেমন যেন আমার অতীতে ফিরে যাচ্ছি, আস্তে আস্তে একদম অতীতে ফিরে যাচ্ছি। যেমন আমার মানে ছোটবেলার কথা আস্তে আস্তে, কেমন এই প্রোগ্রামটা আগে আমি শুনেছি তখন একরকম লাগতো শুনতে শুরু থেকে, আর এখন কেমন যেন একটা মাটি মমতা এই লাভ স্টোরির সাথে মিশে গেছে এমনটা মনে হচ্ছে। আমার পার্সোনাল ফিলিং যেটা আমি বলছি এরকম।
ওকে, ইট সাউন্ডস প্রিটি গুড। আমরা আপনার সাথে কথা বলবো, এমা তুই আমাকে একটু হেল্প করবি কিনা? সেটি হচ্ছে যে মানুষের তো আমরা বর্ণনা দিই, এটা হয়তো পরে দিই, মাঝে দিই, আগে দিই, পিছে দিই, বাট আজকে আজকে আমি বারবার বলছিলাম যে আসলে সিনেমার কোনো নায়িকা বা নিয়ে এসেছিস কিনা, কারণ আমি তো হট সিটে এসে আমাদের অতিথিদেরকে দেখি, রাইট? তো বর্ণনাটা দিতে আমাকে একটু হেল্প কর, একটু বর্ণনা দিতে হেল্প কর, কারণ আমার বদনামও আছে। বদনাম আছে কিরকম, যে গুরু ভালোবাসার এত বেশি মাত্রায় পূজারী, যখন কোনো সুন্দরীর ব্যাপারে বর্ণনা দেওয়া শুরু করে একদম সেটাকে অপসরার পর্যায়ে নিয়ে যে রাখে, অনেক সময় অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে ব্যাপারটা এরকমই কিনা যা বলছি আমি। তো প্লিজ আমার হয়ে একটু বর্ণনা দিয়ে দে।
বর্ণনা আসলে ওভাবে তো দিতে পারবো না, আপনার মতো এক্সপ্লেন করতে পারবো না, তবে বন্ধুদের একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফেসবুকে অবশ্যই কানেক্টেড হবেন, কারণ ফেসবুকে কিন্তু তার সুন্দর কিউটি কিউটি পেজটি দেওয়া হয়েছে, তার সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে। তো বন্ধু দেখতে হলে অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, ঢাকা স্পেস FM স্পেস 90.4 ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে লিখবেন। সার্চ করলে কিন্তু পেজ আছে অনেকগুলো পেজ, যেখানে লাইকিং এর পরিমাণটি থাকছে 2,68,000 প্লাস, যেটি আমাদের রিয়েল ফ্যান পেজ। তো বন্ধু ফ্যান পেজে গেলেই দেখতে পাচ্ছেন পোস্টটি, যেখানে রেবেকার সুন্দর ছবি দেওয়া রয়েছে, পাশে একজন রয়েছে, এ ব্যাপারে না হয় পরেই কথা বলি, শুধু এখন রেবেকাকে নিয়ে বলি।
দেখতে হলে আমাদেরকে লিসনার্স ক্লাব যেখানে রেজিস্ট্রেশন করছে সেই সেই পেজে যেতে হচ্ছে, রাইট? ঢাকা FM 90.4। এবং যারা এখনো পেজে যায়নি তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমাদের রেবেকা খুব ছোটবেলা থেকে প্রচুর পরিমাণে ফেয়ার লাভলি খায়, যে কারণে তাই গায়ের রং অনেক বেশি ফর্সা। ইনফ্যাক্ট ফর্সা বলা ঠিক হবে না, যতটুকু গায়ের রং ফর্সা হলে দেখতে ভালো দেখায় রেবেকা, দেখতে সেই রকমই। ওর মুখের যে অবয়ব সে অবয়বটা দেখতে ভাল লাগে। কেন যে টোল পড়তেছেন আমি এখনো পর্যন্ত অপেক্ষায় ছিলাম, যে হ্যাঁ একটু একটু টোল টোল পড়া ভাব পুরোটা না পড়লে। হ্যাঁ, স্পেশালি তার দাঁতের যে স্পেশালি, দাঁতের স্পেশালিটা আমি দেখেছিলাম বহু আগে, স্পেশালি বলিউডের মেয়েটির নাম হচ্ছে মনে করতে পারছি না, প্রীতিজিন্তা, টোলের কথা বলছি না রে, আমি দাঁতের কথা বলতেছি, এক কোনটা থেকে কোনটায় যাবো এই নিয়ে না কনফিউজ আমি। ইনফ্যাক্ট দাঁতের দুই পাশে যে দুইটা দাঁত বড় থাকলে যে দেখতে ভালো দেখায়, ওই নায়িকাটার মধ্যে জিনিসটা ছিল। ওর নাম হচ্ছে, নাম হচ্ছে এনিওয়ে ইস নাইনটিজের, বুঝছিস, নাইনটিজের স্পেশালি শাহরুখ কাজলের একটা মুভি আছে যেখানে মেয়েটি ডিজের ভূমিকায় মানে টেলিভিশনে একটা লাইভ শো করতেছে, দেন পরবর্তীতে দুইজন দুজনের সাথে কানেক্টেড হয়, আমি আসলে রিলেট করতে পারছি না, তার সাথে মিল পড়ে এবং সব মিলিয়ে তার যে হাইট, ওভারঅল তার যে অবয়ব, তার যে অ্যাটিটিউড, এক কথায় চোখটাকে স্থির করে দেয়, তাকে দেখতে বাধ্য করে। সো ইটস রিয়েলি গুড টু সি ইউ, এবং আমি জানি যে এখানে তোমার কৃতিত্বের পরিমাণ হয়তো খুব বেশি নাই, স্রষ্টা তোমাকে এভাবে বানিয়েছে তাই, অথবা আমাদের কৃতিত্ব থাকতে পারে, স্রষ্টাকে বলেছিলাম আমাদের পিছনে সময় খুব কম দাও, অনেক যত্ন নিয়ে তুমি রেবেকাকে সাজাও, যে কারণে হয়তো তোমাকে এত সুন্দর করে স্রষ্টা বানিয়েছেন। এনিওয়ে আমরা চলে যাব, ছোট্ট একটা ব্রেকে ফিরে আসবো, তারপরই তারপর রেবেকার জীবনের
ঢাকা
FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাদে
পরিচয় আমার রক্তে গাঙানো বর্ণমালায় আমার পরিচয় লাল সবুজে আমার স্বাধীনতায় আমার পরিচয় আমার জয়ের অনুপ্রেরণা
এই পরিচয় তুলে ধরতেই দেশের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি জি টু সিরিজ আছে আপনার পাশে এক আকর্ষণীয় গিফট বক্স নিয়ে আরও আছে রবি ও এয়ারটেলের বান্ডেল অফার
Network.
নীল ফামারি যেতে
7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার
ওকে বাট টিকিট
7টা বাসে 4টা 8টা বাসে 6টা সিট এখনো আছে
ভয়াবহ ঠান্ডা
দিনে 26 রাতে 13 ডিগ্রি
তাই বলে এত ফাস্ট
আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক
সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন চলো বহুদূর
এখানে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 8টায় শুনুন প্রতিদিন আমরা আড্ডা দিব একটা ডিফারেন্ট টপিক নিয়ে টু মেক ইউর লাইফ বেটার সো স্টে টিউনড টু ঢাকা FM 90.4
জীবনের উচ্ছ্বাস রং মানে স্মৃতির আকাশ জীবনের সেই রংগুলো রবিয়ালাক পেন্টের ম্যাজিক্যাল তাকে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে রবিয়ালাক রাঙাল জীবন ইচ্ছে মতন
ভাই দিল তো জমা নেন না
হ্যাঁ দেখতেছেন না কম্পিউটারে কাজ করতেছি
আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছে
চেঁচামেচি করবেন না কাজ করতে দিন
ভাই হটতলে দুটা না খেলে চিয়ার গোলাম খেলেন
মানে
না মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন তাই তো হেল্প করলাম
কিছুই বলো সব
হ্যাঁ আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই আমাদের হাতে অনেক সময় আমরা আছি কি বলেন ভাই সব ভাই তাস খেলুক আমরা দাঁড়িয়ে থাকি নাকি
আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে ফাঁকা আওয়াজের চাপাবাজ তো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাতেই এতম গাম এতম খাও আওয়াজ বাড়াও
বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টিএসপি মোড়ে সাথে আছে জনপ্রিয় তারকা মাসিয়া কেমন কাটছে তার বৈশাখ শুনবো তার মুখে
আরে কয় বৈশাখ পান্তা ভাত ইলিশ মাছ এলপি আই মিন অল রেড অ্যামেজিং না
আপা বাংলায় বলেন বাংলায়
বিকৃত এই বাংলাই কি আমরা চেয়েছিলাম কখনোই তাই নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে শুরু হচ্ছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলা বেদ বিস্তারিত জানো নিবন্ধন করো banglabed.com বাংলায় জাগো ভরপুর
অনেক বন্ধু বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য 75 টাকায় 1 GB ইন্টারনেট পেতে ডায়াল *123*0758# বন্ধুদের নম্বর ওয়ান নেটওয়ার্ক এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক
দাদু এখন তোমাকে নাচতে হবে
তা কি করে সম্ভব
কেন সম্ভব না দাদু
দাদু
অসম্ভব
একটু চাপ দাও আসল মজা নাও ঠিক যেমন ফ্রুটপিল একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ ফ্রুটপিল আসল মজা ভেতরে
হ্যালো লিসেনার্স
দারুণ একটা খুশি খবর, অবশেষে আমার আবার তোমাদেরও হতে পারে। দুদিন আগে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের একটা স্মার্টফোন কিনেছি, এখন লাইভ প্রোগ্রামগুলো থুমায় ভিডিও করছি আর আপলোড দিচ্ছি, বিকজ মোবাইলটি কিনে 15 GB ইন্টারনেট আর সাথে হিউজ টক টাইম পেয়েছি। ইয়ার লিসেনার, এখন স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের স্মার্টফোন নিয়ে রবি নেটওয়ার্কে আসলে ডিলটা হবে সবচেয়ে বেস্ট, তবে সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, 900 মিনিট টক টাইম রবি ও ইয়ারসেল নাম্বারে এবং 300 মিনিট অন্য অপারেটরে। তো যারা নতুন স্মার্টফোন নিতে চাচ্ছ, স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোন কিনে নাও আর রবি সংযোগে ফ্রি ইন্টারনেটে এনজয় করো এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্ক। আরো জানতে ভিজিট করো robi.com.bd, তৈরি করছি নাম্বার ওয়ান নেটওয়ার্ক রবি।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে এবং ঢাকা এফএম এর সঙ্গেই তো রয়েছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। এবং বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে, পেজের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, কি হলে আপনি শর্টকাট করে খুঁজে পাবেন। জি বন্ধু, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে লিখতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ, যেখানে লাইকিং এর পরিমাণ দেখতে পারবেন। আপনি 268,000 প্লাস যেটি আমাদের রিয়েল ফ্যান পেজ, এবং সেই ফ্যান পেজে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আজকে ডানা কাটা পরি অসম্ভব রকম সুন্দরী রেবেকার সুন্দর সুন্দর সেই ছবিটি। তো বন্ধু, দেখতে হলে অবশ্যই ভিজিট করুন ফেসবুকে। আর বন্ধু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যে বেশি শেয়ার করবে সে কিন্তু নেক্সট উইকে কথা বলতে পারছে আমাদের গুরু এতেশামের সঙ্গে। তো বন্ধু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর এই মুহূর্তে আমি বকবক নাই করি ফিরে যাচ্ছি।
যেহেতু বলছিলি যে প্রতি বৃহস্পতিবারই এই কথাটা বলেই কি শেয়ারিং এন্ড লাইক এন্ড কমেন্টস বাড়ানোর উদ্দেশ্য, নাকি সত্যি কথা বলার সুযোগ করে দেয় এখনটি?
অবশ্যই সত্যি কথা বলে দেওয়ার সুযোগ।
তাই যদি হয়ে থাকে তাহলে সে তো অনেকক্ষণ অপেক্ষায় আছে ফোনে, তার সাথে কথা বলে নি যে এইবার হাজারো শেয়ারিং এর মধ্যে নিজে তার জায়গা করে নিয়েছে। তাকে আমি আনুষ্ঠানিক ভাবে নিয়ে নিচ্ছি ওভার ফোনে। লাস্ট উইকে যে সবচেয়ে বেশি শেয়ার করেছিল আমাদের পোস্টটি। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
জি আমি তাসরিফ বলতেছি শনিয়াকড়া থেকে।
তাসরিফ?
জি।
ওকে, তাসরিফ এবং তাসরিফ, তাসরিফ আর তাসরিফ এই দুটি শব্দের মানে কি জানা আছে আপনার?
জি গুরু কথাটা বুঝতে পারলাম।
বলি তাসরিফ এবং তাসরিফ এই দুটি কথার মানে কি জানা আছে?
আমার নাম তাসরিফ।
হ্যাঁ, সেটির মানে কি জানা আছে?
জি আমি যতদূর জানি যে বাণী নিয়ে আসা।
ওকে, আর আমি ধরেন আপনার বাসাতে গেলাম মানে বাণী নিয়ে আসতে, অর্থাৎ আপনার সাথে দেখা করতে, দেন আপনি বললেন গুরুজি তাসরিফ নিয়ে গিয়ে, তো তাসরিফ মানে কি? এটা একটা উর্দু শব্দ, গুরুজি তাসরিফ লে গিয়ে, তাসরিফ মানে কি?
ওটার মানেও আমি যতদূর জানি যে ওটাও মনে হয় বাণী এইটাই।
এখন ওটার মানে যদি বাণী হয় তাহলে আমাকে সারা জীবন দাঁড়ায় থাকতে হবে আপনার বাসায় গিয়ে, কারণ আমি বারবার যদি আপনি বলছেন তাসরিফ লিয়ে, যে তাসরিফ মানে হচ্ছে আসন গ্রহণ করা। ইনফ্যাক্ট আপনার শুনতে কি খারাপ শোনাবে, বলটা পশ্চাৎ দেশ বলতে যা বোঝায় আর কি, সেটি আপনার চেয়ার বা সোফাতে লাগানো আর কি, বোঝানো এরকম আর কি, বসা বসতে আগে হয় ব্যাপারটা এরকম আর কি। সো আপনি যদি বারবার বাণী বাণী করতে থাকেন তাহলে আমার আর বসা হবে না আপনার বাড়িতে। এনিবে স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। এখন কেমন ফিল করছেন এত মানুষের মধ্য থেকে?
জি গুরু আমি আমি অনেক এক্সাইটেড, আমি চিন্তা করতে পারিনি যে আমাকে ফোন করা হবে, আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক এক্সাইটেড।
ওকে, তো শ্রেফ সবকিছু অলরেডি সাকসেসফুল, আপনি চিন্তা করেছিলেন, আপনি এফোর্ট দিয়েছিলেন, হাজারো মানুষের কাছে আমাদের এই পোস্ট আপনি পৌঁছে দিয়েছেন, বিনিময়ে এক ঝটকা ভালোবাসা ভালোবাসা বাংলাদেশের মধ্য থেকে আপনাকে ইথারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছি। তো আপনার ভেতরে যদি কিছু বলার থাকে, আমাকে যদি গালিগালাজ করার থাকে অথবা ভালোবাসার থাকে, প্লিজ বলতে পারেন, কোনো সমস্যা নেই।
জি গুরু, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা। আর আমি বিশেষ করে আমার এই ঢাকা এফএম এর ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। আমি চাই যে ইন ফিউচারে আরো অনেকেই এভাবে শেয়ার করুক, কমেন্টস করুক, এগিয়ে নিয়ে যাক এটা।
আর কোনো কিছু?
সবাই সবাইকে ভালোবাসুক, আমি এটাই চাই।
ওকে, আমরা যে ভালোবাসার সংস্কৃতি তৈরি করার কথা বলছি তাসরিফ, এবং সেই ভালোবাসার সংস্কৃতি তৈরি করার জন্য আমি চাই যে আমার প্রত্যেকটা লিসেনার রেজিস্টার্ড থাকুক। সেই কারণে তাকে যা করতে হবে, www.dhakafm904.com/lc এই লিংকে গিয়ে ক্লিক করলে ইনফরমেশন কিছু দিতে হবে, তারপর সাবমিট করলেই রেজিস্টার্ড ভালোবাসার বাংলাদেশের লিসেনার কমিউনিটি মেম্বার হয়ে যাবে। ঢাকা এফএম 904 এই এই এফএম রেডিওর লিসেনার্স কমিটি মেম্বার হয়ে যাবে। আপনি কি হয়েছেন এখন পর্যন্ত? হননি?
জি জি,
হয়ে গেছেন।
জি,
ওকে ওকে, কংগ্রেচুলেশন। এবং আমি চাই যে এভাবে আপনারা যারা এখনো হননি, প্লিজ এই লিংকে গিয়ে ক্লিক করুন এবং আমাদের সাথে সারা জীবনের জন্য যুক্ত হয়ে যান। একসাথে হাসবো আমরা, একসাথে কাঁদবো, দাঁড়াবো একসাথে, দৌড়বো একসাথে, পড়বো একসাথে, এবং ভালো লাগায় আমরা উদ্ভাসিত হব একসাথে। সেই কারণে আমি চাই যে লিসেনার্স ক্লাবের মেম্বার আপনারা সকলেই হয়ে যান। ভালোবাসতে ভালো লাগে না? যে গান কিছুক্ষণ আগে শুনলাম, তুই জান্নাতে, এই গানটা একটু শুনি না। আমি বলছিলাম কি, এ ধরনের গান শুনলে কি মনের মধ্যে আকু পাকু করে? কারো কথা কি স্পেশালি মনে হয়? গানটা বাজা, তারও দিক ফিল আসে কিনা। এক সেকেন্ড তাসরিফ, এই গানটা বাজানোর পরে কোনো ফিল তৈরি হয় কিনা আপনার মধ্যে? এই রোমান্টিক এনভায়রনমেন্ট, জি, কোনো ফিল আসছে? আপনি কি অনুষ্কা শর্মাকে ভাবতেছেন? তাকে বাদ দিয়ে আমি বলছিলাম যে আপনার পরিচিতর মধ্যে থেকে তাকে দেখে এরকম মনে হয় যে তুই আমার বেহেশত, তুই আমার জুনুন, মনে হয় সমস্ত মান্নাত, সমস্ত চাওয়ার ডেস্টিনি তুমি। তুই আমার চোখের ঠান্ডা, আমার অন্তরের দস্তক। আর কিছু জানতে চাই না, ছোট্ট একটা সিঙ্গেল লাইন জানতে চাই। এই ভালোবাসার মধ্যেই আমি সবকিছুকে পেতে চাই। রব বলছি না এই কারণে যে আমরা যারা মুসলিম তারা এইভাবে বিশ্বাস করি না, তাই বাট এটা বলতে চাচ্ছি যে ভালোবাসার মধ্যেই সবকিছুকে খুঁজে পেতে চাই, সবকিছুকে পেতে চাই। এরকম কাউকে দেখে মনে হয়েছে কখনো? তো শ্রী কে? জি জি, কাকে দেখে মনে হয়েছে? যার সাথে কোচিং সেন্টারে পরিচয়, ওই ছাদে দাঁড়িয়ে যে মিষ্টি মিষ্টি করে হাসে।
আমার গুরু এখন পর্যন্ত কোন রিলেশনে নেই। আমি আমার বাবা মাকে এখনো ভালোবেসে যাচ্ছি। ইনশাল্লাহ ইন ফিউচারে যদি কাউকে পাই নেক্সট হয়তো আপনাদের জানাইতে পারবো।
লাভ ইউ এ লট। মানুষ হিসেবে অনেক জেনুইন, প্রেম করো না সেজন্য বলতেছি না, আমার কেন জানি মনে হচ্ছে ইট সাউন্ডস প্রিটি গুড। তুমি মানুষ হিসেবে অনেক জেনুইন, তবে ভালোবাসার পেছনে পেছনে দৌড়ানোর দরকার দরকার নাই। প্লিজ তুমি শুধু তোমার জীবনের মধ্যে থাকো, ইট জাস্ট বি অন ইউর ওন ওয়ে, ভালোবাসা তোমার কাছে নিজে এসে দস্তক দিয়ে যাবে। ঠিক আছে তাসরিফ? আর বাবা মার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাবোধের কথা বললে, এটা যেন কখনো তোমাকে ছেড়ে না যায় আমি প্রার্থনা করি। অনেক ভালোবাসি আমি তোমার মতো করে আমার মা বাবাকে।
গুরু, আমার বলার কথা একটাই যে আমরা সবাই যেন সবাইকে ভালোবাসি, বিপদে আপদে সাহায্য করি, সবাই যেন সুখের একটা বাংলাদেশ করতে পারি, এটাই ভালোবাসা বাংলাদেশের কাছে আমার একটা আবেদন।
Proud of you dear, lots of love for you, proud of you. তোমরা আসলে আমার আমার এই ভালোবাসার বাংলাদেশকে বা এই কথাগুলোকে ধারণ করো, সে রিফ্লেকশন তোমাদের এই কথার ভেতর দিয়ে আসছে। আমিও তাই চাই তোমার মতো করে যে ভালোবাসার সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক এই এই পুরো বাংলাদেশে। তো বিদায় নিচ্ছি বন্ধু, ভালো থেকো।
জি জি,
বাই বাই। এবং আমরা চাইবো যে তোমরা এভাবে আমাদের পোস্ট শেয়ার করতে থাকো, কারণ সুন্দরী রেবেকা এক পাশে দাঁড়ানো যেভাবে তুই বলছিলি, পরে গিয়ে দেখলাম যে আরেক নায়ক পাশে দাঁড়ানো। এই পোস্টটা তোমরা যে যত বেশি শেয়ার করতে পারবে তাদের মধ্য থেকে আমরা বেছে নিব ভাগ্যবান ব্যক্তি, সর্বোচ্চ শেয়ারিং যে করতেছে তাকে, তাই তো? নেক্সট উইকে ওভার টু রেবেকা, সেই বাবলি টাইপের দারুণ সুন্দর এবং অ্যাটিটিউডের চমৎকার একটা সমন্বয় মেয়েটি উদ্ভাসিত করে রেখেছে, একদম জল জল করছে আমার ভালোবাসা বাংলাদেশের স্টুডিও।
থ্যাংক ইউ গুরু, আসলে আপনি আমার সম্পর্কে একটু বেশি বাড়িয়ে বলছেন।
আই ডোন্ট নো কেন এরকম হয়েছে।
আমরা বাড়িয়ে বলছি না,
ঠিক আছে আর বলবো না, কথা দিলাম, বাট চলে আসতেছে। যেমন আমার একটা কথা আসতেছিল, আটকায় নিলাম বহু কষ্ট করে, যে সকাল সন্ধ্যা তুমি কি নাস্তার সাথে ফেরলা দিয়ে সত্যি খাও, নাহলে ফর্সা কেন তো খাও, বলতে গিয়ে থেমে গেছি আমি।
টিপটা কিন্তু অবশ্যই রেবেকা দিবে, তবে এই মুহূর্তে একটু টাইম চেক থেকে ঘুরে আসছি।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
হ্যাঁ, 10টা স্টেশন নিয়ে এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে।
ভাই বিলটা জমা নেন না?
হ্যাঁ দেখতেছেন না, কম্পিউটারে কাজ করতেছি,
আধা ঘন্টা ধরেই তো লাইনে দাঁড়িয়ে আছে।
চেঁচামেচি করবেন না, কাজ করতে দিন
ভাই। হঠাৎ দুটা না খেলে চিড়ার গোলাম খেলেন?
মানে
না, মানে আপনি কম্পিউটারে তাস খেলছেন, তাই তো হেল্প করলাম।
ঠিকই বলো এসব।
হ্যাঁ আপনার চশমায় কম্পিউটারের স্ক্রিন রিফ্লেক্ট করছে।
যতক্ষণ ইচ্ছে খেলেন ভাই, আমাদের হাতে অনেক সময়, আমরা আছি।
কি বলেন ভাই সব, ভাই তাস খেলুক, আমরা দাঁড়িয়ে থাকি নাকি?
আপনি আওয়াজ তুললেই চাপা পড়বে ফাঁকা আওয়াজের চাপাবাজ, তো রিয়েল আওয়াজের জোর দিয়ে চাপাবাজি থামাতেই এতম গাম, এতম খাও, আওয়াজ বাড়াও।
বন্ধুরা যেখানে উড়া দূরে সেখানে,
অনেক বন্ধু বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য 129 টাকায় 2 GB ইন্টারনেট পেতে ডায়াল *123*129#। বন্ধুদের নম্বর ওয়ান নেটওয়ার্ক এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে। ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ, কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ, সেখান থেকে রিয়েল যেটি আসল পেজ সেটি বের করার জন্য আপনাকে যেটি করতে হবে, শর্টকাট ওয়েটি জানিয়ে দিচ্ছি, যেটি লাইকিং এর পরিমাণ 2,69,000 প্লাস, সেটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং যে পোস্টটি দেওয়া হয়েছে সেই পোস্টে দেখতে পাচ্ছেন রেবেকাকে, অসম্ভব সুন্দরী, আর বর্ণনা তো একটু পরে দেয়াই হবে, সো একটু বলে দিলাম যে অসম্ভব রকম সুন্দরী আমাদের আজকে। করতে ভালোবাসে অতিথি বন্ধুটি সেই বন্ধুর ছবিতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা শেয়ার করছেন তাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ শেয়ার করলেই কিন্তু নেক্সট উইকে আপনিও তাসরিফের মতো ঘুরেতে স্বামীর সঙ্গে কথা বলতে পারছেন। আর যারা আমাদের সঙ্গে অলওয়েজ কানেক্টেড হতে চান, সবসময় পাশে থাকতে চান, তাদেরকে বলছি পোস্টে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ঢাকা এফএম এর লিসনার্স ক্লাবের লিঙ্ক, সেই লিঙ্কে অবশ্যই ভিজিট করবেন www.dhakafm904.com/LC। আমি আর কথা নাই বাড়াই, জানি বক বক শুনতে ভালো লাগছে না, তো ফিরে যাচ্ছি ঘুরাইতে সময় কাছে।
তো আমি আর সময় নানি, আই এম সো এক্সাইটেড আসলে তার জীবনের কথাগুলো শুনবার জন্য বারবার যাচ্ছি আর বিভিন্ন অ্যাক্টিভিটিস ফলো করতে গিয়ে আবার সরে আসতে হচ্ছে। তো আমি চলে যাচ্ছি সরাসরি ওগোপতি সুন্দরী, আই এম সরি, ওগো রেবেকা সুন্দরী, আই এম সরি, রেবেকার কাছে। রেবেকা শুনছি তোমার জীবনের কথা, তুমি তোমার মতো করে শুরু করো একদম ছোটবেলা থেকে।
ওকে গুরু, তার আগে কি আমি বলে নিব যে আমি কোথায় পড়ছি?
হ্যাঁ একদম একদম, নিজের মতো করে, দ্য ফ্লোর ইজ ইয়ার্স, এই মাইক্রোফোন তোমার, তুমি মনের মতো করে বলো।
আচ্ছা,
কোনো বাইন্ডিংস নাই।
আমার নাম হচ্ছে রেবেকা আমিন। গুরু আপনি তোমাকে রেবেকা নাম ধরে ডাকছেন, ভালো লাগছে। আমি ইডেনে ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছি, সামনে আমার হচ্ছে মাস্টার্স ফাইনাল দিব। আর আমার দেশের বাড়ি হচ্ছে বরিশালে, আমি ঢাকাতে থেকে পড়াশোনা করছি, এখানে আমরা চার ভাই বোন এখানে থাকছি, আর আমার বাবা মা দেশের বাড়িতে থাকছে। আচ্ছা, তাহলে আমি একদম ছোটবেলা থেকে শুরু করি।
একদম একদম।
আচ্ছা, আমার জন্ম হলো ঝালকাঠি জেলাতে, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলাতে, যেখানে একটা গ্রাম আছে রাজাপুর থানায়, ওটার গ্রামটার নাম হচ্ছে সাঙ্গুর। আমি একসময় শুনেছি যে এটাকে নাকি একসময় শাহানগর বলা হতো, ওই এক একটা নাম করে ডাকতে ডাকতে যেমন নামটা শর্ট হয়ে যায়, এই কারণে শাহানগর থেকে সাঙ্গুর হয়ে গেছে। বলে রাখছি এইটা হচ্ছে ওই গ্রাম, ধানসিঁড়ি নদী যখন শুকিয়ে যায়, সেই শুকিয়ে যাওয়ার পরে যে ওটার উপর একটা চর উঠেছিল, সেই চরটা সময়ের সাথে সাথে মানে লোকালয়ে পরিণত হয়ে যে গ্রামটা হয়েছে সেটা হচ্ছে সাঙ্গর গ্রাম, এবং এটা ধানসিঁড়ি নদীর একচুয়ালি গ্রাম।
কত বর্গ কিলোমিটার এলাকা, জনসংখ্যা কত,
আমি ঠিক
কি কি শস্য ভালো হয় ওখানে,
ধান,
বাদাম, এত ডিটেইলে যাওয়ার দরকার নেই। কোন সীমা পরিসীমা নাই, জরুরি নাই রেবেকা এত ডিটেলে যাওয়ার। বাবজান শুনি, কোথায় ছিলাম আমরা?
গ্রামে।
গ্রামে
আমার জন্মটা ওখানে, যদিও জন্ম হচ্ছে নানা বাড়িতে পিরোজপুর, বাট আমার দাদা বাড়ি হচ্ছে ওখানে, ছোটবেলাটা ওখানেই কেটেছে। আর আমি ছোটবেলা থেকে যত আমি প্রায় 10 বছর থেকেছি ওখানে, এই 10 বছরে আমি ওখানে ইলেকট্রিসিটি দেখিনি। আর আমি এবার আমার বাড়িতে গিয়ে দেখেছি যে 1 বছরের মতো হয়েছে ওখানে ইলেকট্রিসিটি আসলো
মাত্র।
হ্যাঁ, এবং বলে রাখছি মানে একজন রাজনৈতিক বড় নেতা আছেন যিনি বিএনপির আমলে আইন প্রতিমন্ত্রী ছিলেন, ওনার এলাকায় হচ্ছে এটা।
মানে ওনার এলাকা, মানে উনি ওখান থেকে হয়তো ইলেকশন করেছিলেন বা কিছু একটা,
আইন প্রতিমন্ত্রী ছিলেন। আমি এটা কেন বলছি যে এলাকাটা অনেকে চিনে, ওনার কিন্তু ইলেকট্রিসিটি মানে একটু দেরিতে এসেছে, আমি সেটা বলেছি। আচ্ছা যাই হোক, কিতাব মতে তো ওখানে আমি বড় হয়েছি। আমার যদি খুব সুন্দর কিছু স্মৃতি থাকে আমার পার্সোনাল লাইফে, তাহলে আমি এটা মনে করতে পারি যে আমার ছোটবেলাটা কেমন ছিল। ওই গ্রামটা এত সুন্দর, ওই গ্রামটা এত সুন্দর, এখনো যদি আমি শীতের সিজনের কথা মনে করি তো শীতের সময় খেজুরের রস হতো, মানে আমরা একদম সলিডটা পেতাম, কারণ মানুষ আমাদের দিয়ে যেত। আর হচ্ছে খেজুর গাছের যে একটা ফুল হয়, ফুলটা পড়ার পরে বা কেটে যদি কেউ নিয়ে আসে, ওটায় যদি কোনোভাবে একটা টোকা লাগে, পাউডারের মতন একটা ইয়া বের হয়, এত এত চমৎকার শীতের সিজনটা, এই ধানসিঁড়ি নদীর তীরের যে শীতের সিজনটা এত সুন্দর ছিল, এত সুন্দর যে আমি এত বড় হয়েছি 25 বছর, জীবনের হয়তো অর্ধেকটা শেষ আমার, কিন্তু এখনো যখন আমি কল্পনা করি না, বলেছি তো গুরু যে আমি সাহিত্যের স্টুডেন্ট, আমি লেখালেখি করি, তো আমি যখন কিছু লিখতে যাই আমার ভিতর থেকে আর্টিফিশিয়াল কিছু আসে না, আমি যখন কোনো কবিতা লিখতে যাই, কোনো গল্প লিখতে যাই, আমার ভিতরে আমার গ্রাম চলে আসে, আমার গ্রাম চলে আসে, আর আমার চোখের সামনে মনে হয় যে আমি ছোটবেলায় আমার স্বর্গ দেখে আসছি। যাই হোক, আমার ফ্যামিলির কথা বলছি,
অনেক সুন্দর করে কথা বলে রেখে,
আমি সাহিত্য স্টুডেন্ট
তো হয় বাট ইন বিল্ড কিছু ব্যাপার থাকলে কথার মধ্যে জাদু তৈরি হয় আর কি। সবচেয়ে বড় উপায়টা কি জানো, আজ আমার লিসেনারদের জন্য সত্যি খুব মায়া হচ্ছে, তাদের জন্য আমি তো খুব ভাবি, যেহেতু প্রোগ্রামটা পুরো মাত্রায় ট্রান্সমিট করাটা আমার দায়িত্ব, তোমার এক্সপ্রেশন, তোমার লুকটা, এবং যখন এই কথাগুলো বলার সময় অনেক ভালো লাগে, তোমার চোখ বন্ধ হয়ে আসতেছে যখন তুমি তোমার গ্রামের কথা ভাবছিলে বা বলছিলে, ইট সাউন্ডস গুড। এই জিনিসটা যদি সবাই দেখতে পেত, তবে তোমার গ্রাম যে কত বেশি সুন্দর, তোমার ওই আধো আধ বোঝা চোখ দেখে আমি অনুভব করতে পারছি স্পষ্ট ভাবে।
ধন্যবাদ, ভালো লাগে, আমার আমার গ্রাম আসলেই অনেক সুন্দর,
তোমাকে দেখে বোঝা যায়
সুন্দর গ্রামের সুন্দর একটি মেয়ে।
সেটা না, ও বলার সময় যে এক্সপ্রেশন গুলো দিচ্ছে, ধর ওর ইমোশনাল যে অ্যাটিটিউড গুলো দেখছি, সেটা দেখে অনুভব করছি যে কত বেশি সুন্দর হলে ভালো লাগে, তার চোখ বন্ধ হয়ে আসে গ্রামের কথা বলতে গিয়ে। প্লিজ,
আমার বাবা মা ছিল স্কুল শিক্ষক, শিক্ষিকা, আমরা 4 ভাই বোন, আমার 3 বোন আমি সহ আর একটাই ভাই, ভাইয়া সবার বড়, আর আমি 4 জনের মধ্যে একেবারেই ছোট। আমাদের সবার ছোটবেলা প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া কেটেছে ওই গ্রামের স্কুলে, এরপরে আমাদের পড়াশোনার প্রয়োজনেই বাবা মা আমাদের একদম গ্রাম ছেড়ে মফস্বলে চলে আসে। মফস্বলটা ছিল থানা পর্যায়ে, রাজাপুর থানা, ওখানে হাই স্কুলে ভর্তি হই, আমাদের ভাই বোন সবার ওখানে হাই স্কুল ওখানেই কাটে, আর বাবা স্কুল হেডমাস্টার ছিল, যার কারণে আমরা একটু অন্যভাবে বড় হয়েছি। মেয়েদের কথা বলছি, যেমন আমরা 3 বোন, আমরা ক্লাসে পড়তাম, সবসময় মেরিট লিস্টে থাকতাম, আর হচ্ছে কেমন জানি এটা কখনো হয়ে ওঠে নাই যে স্কুলে, প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে সবাই মিলে খেলাধুলা করব, আড্ডা দিব, গল্প করব, এটা কখনো কেন জানি হয়ে ওঠে নাই। আমি ছোটবেলা থেকে একা একা থেকে বড় হয়েছি, ছেলেদের সাথে কথা বলতাম না ঠিক প্রাইমারি লেভেল থেকেই, তারপরে হাই স্কুলে আসলাম, হাই স্কুলটা ছিল মেয়েদের, এরপরে হাই স্কুলের মেমোরিজটা ছিল হচ্ছে লেখাপড়া নিয়ে, এবং এই সেক্টরে খুব স্ট্রাগলিং একটা সেক্টর, যেমন গ্রামের স্কুলে সবসময় আমার এক রোল হইতো, খুব ভালো স্টুডেন্ট ছিলাম তাদের তালিকায়, যখন মফস্বলে আসলাম তখন দেখলাম যে আমি সিরিয়ালে একদম মানে মাঝামাঝিতে চলে যাচ্ছি, তো আমার এই দুঃখটা লাগতো, একটা কষ্ট ফিল করতাম ভিতরে যে আমি ফার্স্ট বেঞ্চে কেন বসতে পারি না, ওখানে ফার্স্ট বেঞ্চে দেখা যেত ক্লাস ক্যাপ্টেন এন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এরা বসতো, তার মানে ওখানে যে মডেল স্কুল ছিল, মডেল স্কুলের আবার মেয়েদের ভালো দাপট ছিল, তো ওখানে অ্যাকচুয়ালি আমার জায়গাটা হইতো না, খুব কষ্ট হয়েছে। আমার মনে আছে আমি একটু পিছনে ফিরে যাই, সেটা হচ্ছে যে
বেশি পিছনে যাও না, আমার মনে হচ্ছে তোমার সামনে অনেক কিছু আছে
না, একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছি রিলেট করার জন্য দুটার সাথে, সেটা হচ্ছে আমি শিশু আন্তাম কিছুই পড়িনি, আমার আব্বা স্কুল হেডমাস্টার ছিল, যার কারণে 4 বছর হতে না হতেই আমাকে একদম ওয়ানে ঢুকে দিয়েছে, আর আমার রোল হয়েছিল 18, খুব খুশি হয়েছিলাম, 18 এক হয় নাই। যখন ক্লাস 6 এ উঠলাম আবার আমার রোল আছে। মনে হলো যে একদম শুরু থেকে শুরু করছি। ফার্স্ট বেঞ্চে বসতে পারতাম না, ক্লাসের মেয়েরা ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল না, কারণ একদম গ্রাম থেকে আসছি। কোনো না কোনো কারণে আমার কাছে মনে হতো যে আমি হয়তো কিছু কিছু মানুষের ঈর্ষার কারণ, কেন সেটা ঠিক বলতে পারবো না, বাট ঈর্ষার কারণ ওই যে আমার ভিতরে আগের ব্যাপারগুলো রয়ে যেত, যে আমি তো সবসময় ভালো রেজাল্ট করতে করতে আসছি, এখন এরকম পিছনে কেন বসবো, পিছনে আমি মোটেই বসবো না, আর ওরা ওদের জায়গা ছাড়বে না, কারণ ওরা ওই জায়গার খুব ভালো স্টুডেন্ট ছিল। দেন নিজের মতন করে পড়াশোনা করতাম, খুব জিদ্দি ছিলাম, খুব জিদ্দি। তারপরে আমি খুব এনার্জেটিক সবসময়, নর্মালি কথা বললে অনেকে মনে করে যে মানে আমি হয়তো হাইপার হয়ে গেছি, আসলে এটা না, আমি এভাবেই কথা বলি, এটাই
বাট আমার বন্ধুদেরকে বলবো যে যারা আমাদের সাথে এরকম মাস্তিতে মরতে চাও, ভালো লাগে উচ্ছ্বসিত হতে চাও, আমাদের সাথে দৌড়াতে চাও বা পড়তে চাও, কষ্ট পেতে চাও বা ভালো লাগে উদ্ভাসিত হতে চাও, প্লিজ আমাদের লিসেনার্স ক্লাবের মেম্বার হয়ে যাও। মেম্বার হওয়ার সহজ শর্টকাট ওয়ে www.dhakafm904.com/lc, এবং এই ক্লিক করেই লিঙ্কে ক্লিক করে দেন ইনফরমেশন গুলো সাবমিট করার পরেই সাবমিশন দাওয়া হয়ে যাবে লিসেনার্স ক্লাবের মেম্বার। শুনছি আমরা রেবেকা সুন্দরীর কথা বলার জন্য উদগ্রীব, আমি থেমে গেলাম,
আমিও একটু থামিয়ে দিচ্ছি, লিসনার্সদেরকে একটু শর্টকাট ওয়ে বলে দিচ্ছি, যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন, ঢাকা স্পেস FM 90.4 তারা কিন্তু অবশ্যই সেই পোস্টটি পেয়ে গিয়েছেন, যে পোস্টে কিন্তু লিঙ্কটি দেওয়া রয়েছে www.dhakafm904.com/lc। সো বন্ধু, দেরি না করে অবশ্যই স্টেশনটি করে নিন।
চলে যাচ্ছি রেবেকার কাছে। রেবেকা বলছিলে সামনে বসা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে, তারপরে
ক্লাস সিক্সটা পার করলাম, সেভেনে ওই আর কি পড়াশোনাটা আরো বেশি বাড়িয়ে দিলাম। আর আমি ছোটবেলা থেকেই ম্যাথে খুব খারাপ, খারাপ বলতে হচ্ছে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যেত, তারপরে আমি এটা ওইভাবেই করে আসতাম এক্সাম হলে, কারণ হচ্ছে ওইটা আমার মাথায় কখনোই কাজ করতো না। আমি তখন থেকে বুঝতাম যে সাহিত্য খুব বুঝি, সাহিত্য বুঝি, গল্প পড়তে পড়তে কোথায় চলে গেছি জানি না।
কবিতা লিখতে শেষ বয়সে অনেকে,
হ্যাঁ ক্লাস নাইন থেকে কবিতা লিখি, তো ওটা বুঝতাম ম্যাথে ভালো ছিলাম না। তো ক্লাস সিক্স গেল, সেভেনে ইম্প্রুভ করলাম, সেভেন থেকে এইটে স্কলারশিপ ছিল, তখন আরো বেশি পড়তে হইতো, অনেক বেশি স্ট্রাগল করতে হইতো। বলে রাখছি সিক্স থেকে সেভেনে আমার রোল হয়েছে আট, আঠেরো থেকে আট, এটা ওই স্কুলের জন্য খুব টাফ ছিল, কারণ ওই আঠেরো পর্যন্ত সবাই খুব ভালো স্টুডেন্ট ছিল, মনে করেন যে ওটা মাফিসিয়াল ছিল, কিন্তু বিশ তিরিশ জন তো খুব থাকে,
মনে থাকুক না থাকুক তোমার রোল আমার মনে আছে, তুমি টেনশন নিও না,
পড়াশোনা আরো বেশি হার্ড হয়ে গেল, অনেক বেশি পড়তাম। বলে রাখছি আমি কেন এটা বলছি, কারণ তখন বয়স কম ছিল, তো ওগুলো আমার ভিতরে খুব দাগ কাটত, প্রত্যেকটা সেকেন্ড আমার ভিতরে ঢুকে যেত যে আমি এই দিনটার জন্য কি পরিমাণ কষ্ট করেছি। ওটা আমার ভিতরে যে এনার্জি পাওয়ার, এই জিনিসটা ছোটবেলা থেকেই কাজ করতো তো বেশি বেশি। তারপরে ক্লাস এইটে যখন স্কলারশিপ দিব, আমি জানি যে আমি স্কলারশিপের জন্য যে একটা তালিকা থাকে, ওই তালিকার জন্য আমি, এইটা আমার চার রোল ছিল, কিন্তু একটা লিমিটেড কোটা ছিল, সেখানে হয়তো আমি ফসকে যেতে পারি, এটা একটা পসিবিলিটি ছিল। আমি বলে রাখছি, জানি না যে এটা কেমন সাউন্ড করবে, অনেকে হয়তো বিশ্বাস করবে না,
বলে ফেলো তুমি,
বাট আমি ক্লাস এইটে সাড়ে আঠেরো ঘন্টা পর্যন্ত পড়েছি, সাড়ে হ্যাঁ আঠেরো ঘন্টা। আমাকে একমাত্র আমার ফ্যামিলিতে আমি একজন, যাকে আমার বাবা বলতো, বাকি সব ভাই বোনদের বলতো যে আমি বাসায় আছি, বাসায় আসার পরে সবাইকে দেখি সবার মতন টিভি দেখছে, এই কাজ করছে ওই কাজ করছে, একে আমি টেবিল থেকেই উঠতে দেখি না, আমাকে বলতো মানুষের শরীরটাও না একটা মেশিনের মতো, যদি এরকম করে চালাতে থাকিস না একদম অসুস্থ হয়ে পড়বি, এটা আমার বাবা বলতো। তারপরে ক্লাস এইটে লাকিলি আমি স্কলারশিপ পেয়েছি, আর হচ্ছে এখানেও আমার মানে খুবই কষ্টের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কিছুটা জালিয়াতি হয়েছিল আমার সাথে, আর মানে এত এত স্ট্রাগল করেছি, সেই স্ট্রাগলের মধ্যে আবার আমি তো মনে মনে এক্সপেক্ট করবোই যে আমি এত কষ্ট করেছি এত পড়েছি, তার মানে আমার রেজাল্টটা যেন আমি যতটা কষ্ট করেছি ওই অনুযায়ী যেন হয়।
বাট এক্সপেক্টেড ছিল না, আরো বেশি হতে পারত যদি ওই ধরনের কনস্পিরেসি তোমার সাথে না হতো, তাই তো? তারপরে
তারপরে পাস করলাম আমি। এসএসসি পরীক্ষার আগে আমি খুব অসুস্থ ছিলাম, আমার টাইফয়েড হয়েছে, আমার হাত আর পায়ের যে জয়েন্ট গুলো থাকে এগুলো ধরে গেছিল। পরীক্ষার সাথেই আমার বাবা আমাকে খুব হাই পাওয়ারই ওষুধ খাওয়াইছে, এবং তার মধ্যে আবার ডক্টর একটা ভুল করছে, সেটা হচ্ছে 45 বছরের এক মহিলার প্রেসক্রিপশন আমার সাথে কিভাবে যেন এক্সচেঞ্জ করে আর কি মেডিসিন গুলো দেওয়া হয়েছে। তো আলটিমেটলি আমার উপরে ট্রিপল ডোজ পড়ছে। আমি এতটা অসুস্থ হয়ে গেছি যে আমি যখন হাঁটতাম আমার পায়ের যে হাঁটুর যে জয়েন্টটা, এটা আমার মনে হতো যে এটা সুইং করছে, সুইং করছে। আমি বসলে ঠিক আছি, হাঁটলে আমার পাটা কাঁপছে। অনেক কষ্ট করে এসএসসি পরীক্ষাটা দিলাম, আমি ক্লাস টেনে ফার্স্ট গার্ল ছিলাম। তারপরে রেজাল্ট আমার মনের মতন হইল না, এ গ্রেড আসছে কিন্তু এক্সপেক্টেড ছিল না,
গোল্ডেন ছিল না,
এ গ্রেড ছিল, এ
ক্লাস
ছিলই না। তো অনেকে বুঝেন তো, মফস্বলের মানুষ হচ্ছে যখন কেউ একটু ভালো করে অনেক কথা হয় ভালো বলে, যখন ওই মানুষটাই একটু খারাপ করে তখন তাকে নিয়ে এত নেগেটিভ কথা হয় যে ভিতরের ইন্সপিরেশন গুলো আর থাকে না। আমি একটা সময় ভাবতে বাধ্য হয়ে গেছি যে আসলে হয়তো আমি খারাপ স্টুডেন্ট, আমি হয়তো ডিজার্ভ করি না। তো আমার মনে আছে,
আমি কিন্তু আমার নিজের সাথে খুব অনেস্ট, আই এম সরি যে তুমি কষ্টের কথা বলতেছ না, এখন ব্যাকগ্রাউন্ডে দুঃখের সাউন্ড যাওয়া উচিত, আমারও কষ্ট পাওয়া উচিত, বাট আমার মাথার মধ্যে উল্টা পাল্টা কিছু ঘুরতেছে, বলবো কি যদি অনুমতি দাও? কষ্ট তো পাইনি, উল্টা পাল্টা ঘুরতেছে, বলবো নাকি?
জি লাভ গুরু, কি বলে ফেলেন আপনি?
আমার যেটা মাথায় ঘুরতেছে যে আম ওয়েলকাম টু লালা ল্যান্ড, এবং আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি রেবেকাকে সাথে নিয়ে এডুকেশনাল একটা প্রোগ্রামে, যেখানে আমরা একটা মানুষের ছোটবেলা থেকে বড় হয়ে উঠার এবং পড়ালেখা 1 2 3 4 5 6 7 গল্প শুনতেছি। আমি ঠেহারা গরিব আদমি, প্রেম প্রেম করি, আমি অপেক্ষা আছি যে কখন ওই ধরনের ঘটনা আসবে।
আচ্ছা আমি আমার
যেটা করতে গিয়ে আমি আমার লেখাপড়া নষ্ট করছি আর কি, ওই টাইপ। এনিওয়ে তারপর আমি তোমার সাথে সমগাথী যে কেন এত কষ্ট করে পড়ালেখা করা মেয়েটি তার এক্সপেক্টেড রেজাল্ট পেল না, রাইট? সো ওভার টু, তারপরে?
আচ্ছা তারপরে যাই হোক, এলাকাতে ইন্টারটা কমপ্লিট করলাম, ওটাও মহিলা কলেজ, মানে একদম মেয়েদের সাথে সাথে এরকম। তারপরে ইন্টারে হচ্ছে আমি আমি এসএসসি তে কমার্সে ছিলাম, এলাকাতে ভালো টিচার ছিল না, সাবজেক্ট ছিল না, এরপরে আমি আর্টসে চলে গেছি। আর্টস থেকে ইন্টারে আমার এ প্লাস ছিল, একটুর জন্য ইংলিশের একটু ভায়ান্টের জন্য আমার গোল্ডেনটা ছিল না। অ্যান্ড ওই টাইমে আমাদের সময় যারা যারা এ প্লাস পেয়েছিল, অ্যান্ড আমার নামে যত উল্টাপাল্টা কথা উঠেছিল যে ও পড়াশোনা করে নাই, আমি ব্লা ব্লা ব্লা, ওই টাইমে কেউই পায় নাই আমি ছাড়া, এত হার্ড ছিল। আর কিছু মানুষ
এটা সমুচিত জবাব ছিল, তাই?
হ্যাঁ একদম
একদম একদম। তারপর
আসলে
পড়ালেখা শেষ রেবেকা, অন্য আর কত পড়বো, হাতটা ভেঙে শেষ,
সবাই
বেটা শুনে মতো এত সুন্দর এই শুধুই কি পড়ছে আর হাতটা ভাঙছে নাকি আরো কিছু হয়েছে শুনে?
আচ্ছা এরপরে ঢাকা এসে ভর্তি হলাম, হ্যাঁ ঢাকা এসেছি। আমার ভাইয়া তখন ব্যাংকে চাকরি করে, বড় আপু আর মেজ আপু আসেন নাই তখনও, আমি অনার্সে ভর্তি হলাম আর ভাইয়ের কাছে একা থাকতাম। এখানে আরেকটা অ্যাক্সিডেন্ট, সেটা হচ্ছে যে এত বেশি দৌড়াদৌড়ি করতাম নিজের খাবার সময় পাইতাম না, তো আমি আমার লিভারের 12টা বাজিয়ে ফেলছি।
বলেন কি?
আমার বডিতে হ্যাপাটাইটিস বি এর সাইন চলে এসেছে, আমি 1.5 বছর সাফার করছি।
হ্যাপাটাইটিস বি
সাইন চলে আসছে, বাট একদম ফার্স্ট স্টেজে ছিল, আমি এটাকে ওভারকাম করছি। আমি 8 মাস বেড রেস্টে ছিলাম।
এত প্রেশার দিয়েছেন শরীরের উপর, যেটা আপনার বাবা বলতেন সেটা একটা মেশিনের মতো, এত পরিশ্রম করো না, সেটার ইম্প্যাক্ট হয়তো। তারপর
তারপরে সুস্থ হলাম, তখন অন্য একটা কলেজে ছিলাম, ওটা ছেলে মেয়ে মিলিয়ে ছিল, কেন গফট, এটা হচ্ছে জগন্নাথের পাশে, ওখানে কেন জানি ওখানে কিপেস করতে পারলাম না। তারপরে ইডেনে ট্রান্সফার হয়ে চলে আসলাম, ঢাকা টু ঢাকা ট্রান্সফার দেয় না, অনেক কষ্ট করতে হয়েছে, মানে মহিলা কলেজে পড়বো এখানে, আর আমি পাবলিকে অ্যাডমিশন টেস্ট দিতে পারিনি নানান কারণে, যাকে আমি ওগুলো না বলি কারণ ওটা আমার কনটেক্সটের
বাইরে। এডুকেশনাল প্রোগ্রাম আপনি বলতে থাকেন, এডুকেশন রিলেটেড কোনো তথ্য আপনি দিতে পারেন
না? থাক গুরু, আমরা মেইন টপিকে
কি দরকার, এগুলো নিয়ে থাকি, এগুলো পড়ালেখা হবে।
আচ্ছা, পরে ইডেনে আসলাম,
ইডেনে সেই হয় ইডেন না আবার আগের কলেজ,
না
এগুলো নিয়ে থাকবো আমরা।
ওখানে আসলাম, আর ওখানে হচ্ছে যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল হয় না।
আমাদের প্রোডিউসার নাও উই আর অন ফেসবুক লাইভ, ওকে আমরা একটু সুন্দরী রেবেকাকে একটু দেখিয়ে দিই, যে এত বার বলেছি, এত ভাবে বলেছি, হ্যাঁ আমরা একটু তার সাথে পরিচয় করে দিই। রেবেকা একটু প্লিজ আমাদের 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 শ্রোতা বন্ধুদেরকে হ্যালো হাই বলো। যাতে করে পিপল বুঝতে পারে যে তুমি আসলে যে কি বেশি সুন্দর। এই এই কথা বলতে বলতে আমি একটু শেয়ার করা যায় কিনা, সবকিছুই অনেক বেশি সুন্দর যেটা এমাও বলছিল, বাট এই এটাতে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, কমায়নি, এখানে একটা কাটার দাগ দিচ্ছে, এটা কোন সময়?
2 বছর বয়সে দোতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম। আবার বলছি, আমার যখন বয়স 2 বছর আমি উপর থেকে পড়ে গিয়েছিলাম, মানে 2 তলার উপর থেকে নিচে পড়েছি, পড়েছি হচ্ছে আর কি সিমেন্টের উপরে, তখন আমার এটা ফেটে গিয়েছিল ছোটবেলা।
সত্য কথা প্রোগ্রামের স্বার্থে বলছি না, এটা কিন্তু সৌন্দর্যটা কমিয়ে দেয়নি ইমা, রাইট? ফেসবুক লাইভে যেহেতু আছো একটু দেখিয়ে দেওয়া, ওকে ওকে, তো আমরা যাচ্ছি, আবার
যাচ্ছি,
ওকে আমরা যাচ্ছি।
ওখানে আবার শুরু করা, কিন্তু আমার কোন সার্কেল হয় নাই ওখানে। একটা ব্যাপার বলছি যে শুরু থেকে এখন পর্যন্ত, এই যে ইডেন পর্যন্ত বলছি, আমার কিন্তু কোনো ফ্রেন্ড সার্কেল নেই একদম, ওই যে একা 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 রুটিন বান লাইফ ওরকম। তারপরে আমি একটু ব্যাকডেটেড বলবো, আমি অনেক দেরি করে সোশ্যাল মিডিয়াতে এসেছি। তারপরে আমার যে ব্যাপারগুলো ছিল যে ওখানে আমার কিছু ফ্রেন্ড হয়েছে, প্রথম প্রথম ফ্রেন্ড হয়েছে, আর সেখান থেকে আমার একজন বেস্ট ফ্রেন্ড হয়েছে, ও হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, ওর নাম ছিল ওয়াসিম ওমর। একটা সময় আমি, ওই একমাত্র ফ্রেন্ড ছিল আমার, আমি ওর সাথে আমার সব কথা শেয়ার করতাম। আমি সবসময় এটা দেখতাম যে যখন আমার মন খারাপ হইতো, ও কিছু না কিছু বলতো যেন আমার মন ভালো হয়। আমার লাইফের ভিতরে ভিতরে বেশ কিছু ফ্যামিলিগত বা ফ্যামিলি রিলেটেড বেশ কিছু ইস্যুস ছিল, যার কারণে আমি স্ট্রেসে থাকতাম, আমি এগুলো আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতাম। একটা সময় ও আমাকে দেখতো যে আমি এতটা লোনলি, আর আমি এত একা, আর আমি আস্তে আস্তে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। এটা দেখো আমাকে প্রায় বলতো, তোমার জন্য আমি বর খুঁজে দিব, আর এমন একটা ছেলে তোমার জন্য দরকার যে তোমাকে বুঝবে, তোমাকে ডমিনেট করবে না, তোমাকে পালবে, পুষবে, এগুলো বলতো। ও যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমি শুধু ওর কথা শুনতাম আর ভুলে যেতাম যে না, ও তো এমনিতেই বলে আমাকে খুশি করার জন্য। এরপরে অনেকদিন পর ও একদিন ওর এক ফ্রেন্ডের সাথে ফোনে আমার কথা বলে দিছে, মনে হয় নর্মাল হাই হ্যালো এরকম। তারপরে ও আমাকে একদিন বললো যে আসো একদিন দেখা করো, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার প্রায় দেখা হতো, আমি সায়েন্স ল্যাবে কোচিং করতাম, তো ওখানে একদিন ও আসছে। আমার মনে আছে আমি স্টার কাবাবে বসেছিলাম, ও এমনিতে জিজ্ঞেস করতে এসেছিল যে আমার লেখাপড়া কেমন চলে এই সেই। তারপরেও আমাকে বললো যে ও ফ্রেন্ড আসবে। আমি এমনিতে নর্মালি বসেছিলাম, আমার একটা বিশ্বাস ছিল যে লাইফটা ঠিক যেভাবে যাচ্ছে এভাবেই যাবে। আর ছিল কিছু কষ্ট ছিল, যেমন যখন আমার বাসায় আমার জন্য বিয়ের প্রপোজাল আসতো, কোনো মানুষকে যখন আমার ভালো লাগতো না কিন্তু বাসা থেকে পজিটিভ কথা বলতো, তো আমি নিতে পারতাম না, আমার খারাপ লাগতো। কখনো কখনো এরকমও হয়েছে যে আমাকে কারো খুব ভালো লাগছে, তার ইনফোর্স ছিল খুব ভালো, বাসা থেকে পজিটিভ রেসপন্স করছে, এরপরে যখন আমি দেখতাম যে হয়তো এখানে হয়ে যেতে পারে বা বাসা থেকে সবাই মনে হয় একদমই হ্যাঁ বলে দিবে, এরকম সময় আমার খুব সাফোকেটেড লাগতো। আমার মনে হতো যে
সাফোকেশনটা কিসের, কারো প্রতি দুর্বলতা? আমি
না, কারো প্রতি দুর্বলতা না, আমি
বিয়ে হয়ে যাবে অজানা একটা ভীতি,
অজানা ভীতিও না, যেহেতু আমি বলছি তার মানে কিছু না কিছু তো হয়তো হয়েছে। সেটা ছিল এমন একটা স্টোরি ছিল যে কেউ আমাকে খুব পছন্দ করছে, আর আমার আগে থেকেই একটা থিওরিতে আমি চলি, আমার একটা ঠিক আছে, আমার পার্সোনাল কিছু ভিউ আছে, তো আমি কেউ আমাকে যদি খুব আমাকে পটাইতে চাই তো আমাকে জীবনেও পটানো যাবে না,
পসিবল না।
তো কখনোই পটানো যাবে না, তো আমি একটা জায়গায় আটকায় দিতাম যে যদি ভালো লাগে আমার বাসায় এসে কথা বলো, কিন্তু আমাকে আমার পিছনে ঘুরবে না বা আমাকে দিয়ে হবে না, কারণ আমার লাইফে অনেক প্রবলেম আছে, এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত। এটা তো এরকম করে একজন আমাদের বাসায় প্রপোজাল পাঠিয়ে দিয়েছে, তার ফ্যামিলি টামিলি সবকিছু ভালো দেখে বাসা থেকে হ্যাঁ বলছে, মানে এরকম আমি দেখতেছি যে পুরো পজিটিভলি যাচ্ছে। তখন আমার কাছে দিনে 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 ভিতরে এমন একটা ক্যাজম তৈরি হয়েছে যে এইবার আমি শেষ, কারণ হচ্ছে যে ওই লোককে আমার কিছুতেই পছন্দ ছিল না। আমি ওই যে একটা কথা বলেছি যে ভালো লাগলে আমার ফ্যামিলিকে বলো, একটা একটা সো কলড কথা আছে, গুরু আপনি নিজেও এখানে শো করছেন, আপনি দেখবেন যে অনেকে পটাচ্ছে, প্রেম করছে, আবার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের মধ্যে একটা ধারণা থাকে ছেলেদের ব্যাপারে যে ওরা হয়তো পটায় টাইম পাস করার জন্য, এবং শুরুতে বিয়ের কথাও বলবে, লাভের কথাও বলবে, সবকিছু বলবে, সমস্ত এফোর্টস গুলো দেখাবে 100% তাদের। তো আমি এভাবে চলতাম যে ওখানে ফাঁসাই দিতাম, তোমার বাবা মাকে পাঠাও, তার মানে হচ্ছে বাবা আমাকে পাঠানো তো ফান করার পার্টির মধ্যে যাবে না কখনো, কারণ হচ্ছে যে ফান করতে আসবে সে বিয়ের নাম শুনেই ভেঙে যাবে, আর যে ফান করতে আসবে না সে বাবা মা পর্যন্ত যাবে। তার মানে আমার একটা ইয়া ছিল, স্ট্র্যাটেজিটা এরকম ছিল, যদি বাবা মাকে পাঠায় বসে এমনটা হয় তাহলে তখন আমার অন্য একটা ওয়েতে যেতে হবে, যে আমার পছন্দ না পছন্দ আমি পড়ি, তখন আমি ফ্যামিলি কনভিন্স করব। এটা তো আমার লাইফে এরকম একটা স্টেজ চলতেছিল যে কোনো একটা জায়গায় ফ্যামিলি থেকে পজিটিভ রেসপন্স করতেছে, আমি দিনে দিনে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, কারণ নর্মাল কথাবার্তার মধ্যেই আমি দেখতাম যে সে হচ্ছে খুব বেশি ডমিনেট করে।
ওকে তোমার পার্সোনালি পছন্দ না?
মোটেই পছন্দ না।
ফ্যামিলি দেখা যাচ্ছে রাজি হয়ে যাচ্ছে,
ফ্যামিলি রাজি হচ্ছে বলতে 50-50,
শেষে কি হলো
50-50, ওটাকে আমি ভাগাইছি, যেমনি হোক ভাগাইছি,
পারসো ফাইনালি। তাই তো আমরা স্টার কারাবে কিন্তু ছিলাম, ওই ছেলেটার জন্য ওয়েট করছিলাম।
হ্যাঁ, তো আমার
ভাই দাদা অনেকে কিন্তু অ্যাড করি আমরা বিনা বিনা টাকায়, এখন যেমন স্টার কাবাবে করলাম। ওকে, তারপরে
তারপরে আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড আসলো। আমার বেস্ট ফ্রেন্ডের দুজন ফ্রেন্ড ছিল, একজন আমি যে সিঙ্গেল আর একজন উনি
সিঙ্গেল
সিঙ্গেল
ও সিঙ্গেল
হ্যাঁ উনি এনএসইউর নর্থ সাউথের, ও নর্থ সাউথের ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডও ছিল নর্থ সাউথের। তো আমাদের সাথে দেখা হলো নর্মালি, যেরকম প্রথম দিনের দেখা হয়। বলে রাখছি, প্রথম দিন যখন কারো সাথে আমার এমনিতে কোনো ফ্রেন্ডের সাথেও দেখা হয় বা মেয়ে বা ছেলে যাই হোক, মেয়েদের সাথে হয়তো একটু ফ্রি হতে পারি, ছেলেদের সাথে দেখা হলে না আমার ভিতর থেকে অ্যাটিটিউড চলে আসে, লাইক আমি কথা বলবো না, একদম বসে আছি এরকম, তারপর কথা বললে আচ্ছা ওকে এরকম, তারপর হচ্ছে যে আমার একটা মানে ভালো না লাগা যে না আমার আসলে আমি ইন্টারেস্টেড না বেশি কথা বলতে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি কিন্তু হাইলি টকেটিভ, খুব কথা বলি।
আমাদের মনে হয়নি, তোর মনে হয়েছে আমার?
না একদমই না,
লিসেনারদেরও মনে হয়নি, তুমি খুব কম কথা বলো তাই মনে করতেছে সবাই।
না আমি অনেক টকেটিভ, এতক্ষণে বুঝে গেছে।
না না না, কোনো এটা মনে হয়নি। তুমি বলছিলে যে ছেলেটা ফাইনালি আসলো, তারপর
তারপর প্রথম দিন
অ্যাটিটিউড না শুরু করলে
ওই হালকা অ্যাটিটিউড চলে আসে না?
হ্যাঁ,
সেটা আর কি হয়েছে, বাট আমার ওনাকে মনে হয়েছে একটু বেশি মানে অ্যাটিটিউড নাই, কথা কম বলে কিন্তু খুব আন্তরিক। প্রথম দিন দেখা হলো,
দেখতে শুনতে কেমন?
ভালো
ভালো, তো কিছুই বুঝলাম না আমরা, শুনি না।
ওনার হাইট হচ্ছে
5'9"
চেহারাটা গোল, তারপরে দাড়িতে টোল পড়ে।
দাড়িতে টোল পড়ে কেন? ও আচ্ছা, থুতনিতে টোল পড়ে, দাড়িতে এই প্রথম টোল পড়েছিল, দাড়িতে টোল কামড়ায় গেছি আমি, থুতনিতে টোল, না সরি কিছু নাই। তারপর বল,
আর হচ্ছে যে মানে সুন্দর গোল, আর ফেস কাটিংটা হচ্ছে গোল, আর আমি সবসময় গোল 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 চাঁদের মতো ছেলে স্বপ্ন দেখতাম,
মানে একদম ফুল প্যাকেজটা যেন গোল টাইপের লাগে,
মানে চেহারা গোল গোল এমন ভালো লাগে আমার, দিল্লি কা
লাড্ডু, না দুষ্ণু দুষ্ট টাইপ, একটু ভারী টাইপ,
বেশি ভারী না হলেও চেহারাটা একটু
গোল আকার প্রকৃতি
আমার, হ্যাঁ গোল শেপটা ভালো লাগে, হ্যাঁ সব সময় পছন্দ। তো
যারা শুনছো স্পেশালি আমাদের এই প্রোগ্রাম ঢাকা এফএম 90.4 এবং অলরেডি অনেকে লিসনার্স ক্লাবের মেম্বার হওয়ার চেষ্টা করছো, www.thakafm904.com/llc সেই ক্লিকে ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করো এবং ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট দাও, হয়ে যাবে ঢাকা লিসনার্স ক্লাবের মেম্বার। এবং যারা আমাদের এই প্রোগ্রামটি শুনছো, কমেন্টস করছো ঢাকা এফএম 90.4 এর পেজে, অনেকে চিন্তা করছে যে আমার সম্ভাবনা আদৌ আছে কিনা, কোনোভাবেই নাই, কারণ তোমার লম্বাটে মুখ আমার মতো, যারা গোল মুখে তারা শুধু শুনতে থাকো। যাচ্ছি আবার রেবেকার কাছে, ছেলেটির মুখটা গোল।
তারপরে তার সাথে ফোনে আমার মাঝে মাঝে কথা হতো, এরকম করে প্রায় 6 মাস চলে গেল, আর আমি আমার
এমন থেকে দেখা হয়নি একবারও,
না বলেছি তো খুব কম কথা হতো, খুব কম, মাঝেই মাঝে। আমি আমার বাসায় যে প্যারাটা চলতেছিল এই সময়ের মধ্যে, আমি জানি যে তাকে, যাকে আমি দেখেছি, হ্যাঁ তার সাথে আরো 2 বার ফ্রেন্ডের সাথে বাইরে দেখা হয়েছে, যখন তখন ফ্রেন্ডকে সাথে নিয়ে আরো 2 বার দেখা হয়েছে। তো প্রথমবারের কথা ঠিক আমার ওভাবে মনে নেই, জাস্ট মনে হয়েছে যে মানুষটা মনে হয় একটু বেশি সহজ সরল, মানে সহজ সরল বলতে কি আমার ভিতরে কিভাবে যেন একটা চলে আসছে যে এই ছেলেটা মনে হয় একটু বোকা
বোকা বোকা,
হ্যাঁ তার মানে আমি ভাবতেছি যে আমি তো অনেক চালাক না, সেও যদি বোকা হয়
সংসার চলবে কিভাবে,
চলবে কিভাবে, ছেলে মেয়ে হইলে তো মানে আল্লাহ কিভাবে কি হবেই না। তো এটা মাথায় আসছে, কিন্তু তাকে ভালো লাগছে,
গোল যে মুখ ভালো না লেগেছে তাই না, গোল মুখ দাড়িতে তেল পড়ে, ওনার সব দাড়িতে না থুতনিতে তেল পড়ে, ভালো না লেগে তাই না।
আচ্ছা, দেন তার সাথে ফোনে তারপরে কথা হইতো, মাঝখানে আমি বরিশালে একবার চলে গেছি। আমার লাইফে যে একটু ফ্যামিলিতে ওই যে অন্য পাত্র নিয়ে একটু ঝামেলা ছিল, ওটাও আস্তে আস্তে আমি একদম সরাইতে পারছি। তারপরে আমি যখন একদম রিল্যাক্সড হয়ে দেশের বাড়িতে গেলাম, তখন তার সাথে আমার ফোনে কথা হইতো। অ্যান্ড আমি এটা ফিল করতাম যে আমি অ্যাকচুয়ালি এর উপরে আস্তে 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 ফল করছি। লোনলি ফিল করতাম। মনে আছে যে বাসা যখন ওই ঝামেলাটা থেকে বের হচ্ছি, তখন বাসায় অনেক কথা হয়েছে যে ভালো ছিল পাত্রটা, তুমি না করতেছো এই সেই। তখন মনে আছে যে প্রায় একা একা বসে থাকতাম। এমনও হয়েছে টিএসসি তে আসছি আপুর সাথে, কিন্তু তাদের গ্রুপে আমি বসছি না, ফুলার রোডে গিয়ে ফুটপাতে বসে আছি। তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বসে আছি, আমি বৃষ্টির মধ্যে কান্না করছি। আমার কান্নার সাথে বৃষ্টির ড্রপ মিলে গেছে, আমি কাউকে বুঝতে দিই নাই।
কান্না কেন?
কারণ হচ্ছে মানে তখন মনে হতো যে লাইফটা মেসি হয়ে গেছে, আর যাকে ভিতরে ভিতরে রেখে দিছি তার সাথে আমার ওইভাবে কথা হয় না। এমন না যে সে আমাকে নক করে না,
যখন গ্রামে গেলে তখন
ওই যে ফোনে কথা হইতো সে বুঝতে পারতো, কিন্তু ধরা দিত না।
আর তুমি?
আমি বুঝতে পারতাম না যে সে বুঝতে পারে। আমি তার জন্য অপেক্ষা করতাম,
কখন বলবে ম্যাজিক্যাল তিনটে ওয়ার্ড আই লাভ ইউ।
ভালো কষ্ট,
এই পৃথিবীতে একটা মাত্র কষ্ট আছে না যা ভালো লাগে।
আসলে কষ্টটা এটার জন্য ছিল না যে আমি কখন এটা বলতে পারবো। আমার কষ্টটা এখানে ছিল সে কি বলবে, সে কি হ্যাঁ বলবে নাকি না বলবে। বলেছি যে আমার বেস্ট ফ্রেন্ড তাকে এনে দিয়েছে আমার কষ্ট দেখে। সে আমাকে সবসময় বলতো তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু ও খুব ইন্ট্রোভার্ট, তো তোমাকে কিছু বলতে পারে না। তারপরে
ছোট্ট একটা বিরতি, এক্ষুনি আসছি।
ছোট্ট বিরতির পরে কিন্তু ফিরে আসছি, সো ডোন্ট গো এনিওয়্যার।
ধরো মজা করে নেতে ভিডিও দেখো, যখনই প্যাটের জিলাপি চলুক ভিডিও ফেসবুক আর সেলফি।
রবির এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোনের সর্বোচ্চ 15 GB ইন্টারনেট সাথে থাকছে 900 মিনিট রবি ও এয়ারটেল নাম্বারে ও 300 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত robi.com.bd। রবি তৈরি করছে নাম্বার 1 নেটওয়ার্ক।
অনেক বন্ধু বেশি ফান আর অনেক বেশি ট্রেনিং এর জন্য 129 টাকায় 2 GB ইন্টারনেট পেতে ডায়াল *123*129# হ্যাশ। বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
Attention! Alame! Dalao! Left! Right! Left! Right! Hat upore! Ghar kaat! Mata niche!
Bhai, ki hocche ekhane?
Abar shuru hocche!
সপ্তাহের শুরুতে দরকার একটা পারফেক্ট স্টার্টআপ। নিরাজ সামারি অফ লাস্ট উইক এন্ড এ ফোরকাস্ট অফ কামিং উইক। জয়েন স্যাটারডে স্টার্টআপ উইথ অডিসি টু নো এনিথিং এন্ড এভরিথিং অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং।
স্যাটারডে স্টার্ট আপ শনিবার বিকেল 4টা থেকে রাত 8টা ঢাকা FM 90.4 এ। ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ
থেকে এবং যে যেখানে আছেন অবশ্যই কিন্তু শুনছেন ঢাকা এফএম 90.4 দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। এবং যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদেরকে ধন্যবাদ বারবার করে দিচ্ছি, কারণ অবশ্যই ফেসবুকে আপনারা না থাকলে তো আমাদের একদমই ভালো লাগে না। আর বন্ধু অবশ্যই কিন্তু আপনারা কানেক্টেড হবেন ফেসবুকে, কিভাবে জানিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু পেজ আছে অনেক অনেক অনেকগুলো পেজ সেখান থেকে, যার পেজ লাইকিং এর পরিমাণ 2,70,000 প্লাস। সেই পেজটিকে আপনি সিলেক্ট করবেন এবং যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন। অলিভ রেবেকাকে দেখতে পাচ্ছেন এবং সেই গোল মুভ মানুষটিকে এটি এখন পর্যন্ত আমিও জানি না, আপনাকেও জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। এবং নেক্সট উইকে গুরু এতে স্বামীর সঙ্গে কথা বলতে হলে অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে এই পোস্টটি, বেশি বেশি করে শেয়ার করুন। এবং অনেকেই রয়েছেন এই মুহূর্তে কমেন্টে, শাহরিয়ার কবির, শাকিল রয়েছেন, আলমগীর কবির, কানন রয়েছেন আমাদের সঙ্গে, নিশু রয়েছেন, সাদাত সাইমি রয়েছেন আমাদের সঙ্গে, এমডি দাস, অভি রয়েছেন, সাজু আসাদ রয়েছেন আমাদের সঙ্গে, কমেন্ট করেছেন অনেক 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 কমেন্ট। আর আমাদের রেবেকাকে নিয়ে এত বেশি কমেন্ট, সে দেখতে কেমন, সবাই লাইভ দেখতে চাচ্ছে, আশা করছি একটা পোস্ট দিয়ে দিতে পারবো, তারপর শেয়ার করতে পারছি না। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আবারও বলছি যে এই লিঙ্কটি দেওয়া রয়েছে পোস্টটিতে, সেটি কিন্তু আপনি অবশ্যই ভিজিট করবেন www.dhakaFM904.com/LC, এটিতে কানেক্টেড হলে কিন্তু আপনি লিসনার্স ক্লাবের সদস্য হয়ে যাচ্ছেন। তো আমার বক বক থামাচ্ছি, রেবেকার কাছে চলে যাচ্ছি।
আমরা শুনছিলাম আপনার জীবনের কথা, আপনি বলছিলেন যে আপনার যে মানুষটির সাথে প্রেমময় সম্পর্ক তৈরি হচ্ছে, এন্ড দুইটাই তো মিলেমিশে একাকার, রাইট? একদিকে হচ্ছে ভালোবাসার মানুষের সাথে প্রেমের একদম সন্ধিক্ষণ বলা যায়, যে কোনো সময় বোমাটা ব্লাস্ট হবে, যে বোমাটা ব্লাস্ট হবে হয়তো ঢাকায়, বাট ওটার শব্দ এবং ওটার কার্যকারিতা প্রকাশ পাবে সেই পিরোজপুরে, নাকি ভুল বলছি, কোন জায়গা?
না, ওটা ছিল হচ্ছে ঝালকাঠি।
সরি, ঝালকাঠি। ঝালকাঠির গ্রামের নামটা যেন কি বললি?
রাজাপুর থানা, রাজাপুরে থাকতাম তখন।
তোমার গ্রামের নাম?
সাঙ্গর।
সাঙ্গর,
হ্যাঁ
সাঙ্গর। সেই সাঙ্গরে গিয়ে ব্লাস্টটা হবে, রাইট? সে অপেক্ষায় আমরা আছি, কথা শুনছিলাম যে যে কোনো সময় ভালোবাসার আদান প্রদান হয়ে যাবে, কিন্তু কেউ কিছু বলছে না, দুজনে ইন্ট্রোভার্ট, সেই কারণে। তারপর
আমি এক্সট্রোভার্ট ছিলাম, আমি সবসময় একটু বেশি বলি,
বাট আসল কথা তো আর বলো না।
না, আমি ভয়ে বলতে পারছি না, কারণ তার রেসপন্স কিরকম আসবে এটা ভেবে, আর সে বলবে না, কারণ হচ্ছে সে আমার ফ্রেন্ডকে বলেছে যে আমাকে তার ভালো লেগেছে, কিন্তু সে হাইলি ইন্ট্রোভার্ট, সে কিছুই বলে না। ওখান থেকে আমি ঢাকাতে আবার ব্যাক করলাম, তার সাথে আমি এসেই দেখা করলাম। এরপরে তাকে দেখার ব্যাপারটা একদম এমন ভাবে গ্রো করছে যে কিছুদিন পর পর দেখতে ইচ্ছা করত, আমি তার সাথে দেখা করতে চাইতাম।
সেটা তো চাইবে, মুখ গোল এবং
তার সাথে আমি ফোনে কথা বলতাম, সে মাঝে মধ্যে ফোনে যে কথা বলতো আমাকে, আমাকে একটু প্রশ্রয় দিয়ে কথা বলা, আমাকে একটু প্রশ্রয় দিত, একটু আল্লাদ আল্লাদ কথা বলতো। আমি বলেছি তো সে খুবই ইন্ট্রোভার্ট, আমাদের কথাগুলো অনেকটা হতো, মানে ক্যাজুয়াল হইতো না ওরকম, হ্যাঁ, কিন্তু সে দুই একটা কথা বলতো যেমন লেগে যেত,
যেমন লেগে যাওয়াটাই কথা,
যেমন আমার মনে আছে যে
তোমারই তো মনে থাকবে, তুমি তো বলবে,
যখন সে আমাকে লাভ করে বা পছন্দ করে এগুলো কিছু বলে নাই, কিন্তু সে আসলে বুঝে গেছে যে সে আমি তাকে একবার বলেছি যে আমার তার ইউনিভার্সিটির একটা ছেলেকে ভালো লেগেছে, আমি মনে হচ্ছে আমি ফল করেছি, আমি যে তাকে বলছি এটা সে বুঝে গেছে, কিন্তু আমি বুঝি নাই যে সে বুঝে গেছে।
সত্যি কথাবার্তা, তুমি তাকে যে বলছো সেটা সে বুঝে গেছে, বাট তুমি বুঝোনি যে সে অলরেডি বুঝে
তারপরে কথা বলতে বলতে মাঝে মধ্যে খুব আস্তে করে সাউন্ড, মানে আমার গলার স্বরটা বের হতো না, কিন্তু খুব আস্তে করে বলতাম
শুনিনি কে বলতে
আমি ঠিক তার মাঝখানে আস্তে করে বললাম
যেমন কথা বলছি আর কি। আমার ভার্সিটি তোমার কাছে কেমন লাগে? তুমি তো যে কোনো মানুষকে খুন করে দেবে রে। এইভাবে কথা বলতে বলতে জাস্ট মাঝে ওই সাউন্ডটা চলে আসছে, আই লাভ ইউ বলতে, সেটার জন্য প্রিপারেশন ছিল। আই লাভ ইউ ম্যান যখন বলছো, আই লাভ ইউ মাই ম্যান, তখন মনে হচ্ছে যে আমি সরি আমার মুখ লম্বা ঠিক ওই সপ্তাহ সপ্তাহ নিজেকে মিশাই ফেলছি তখন। সাউন্ড সো গুড।
আচ্ছা তারপরে হচ্ছে যে সে এটাও শুনতে পেতো কিন্তু কখনো স্বীকার করতো না,
বলতে থাকে কনভারসেশন গুলো বলতে থাকে
ওনার সাথে। আমার মনে আছে 22 নভেম্বর 2014, হ্যাঁ আমি তাকে আপনি রাখি কারণ আমি আমার হাজবেন্ডকে আপনি করে ডাকবো, এটা আমার স্বপ্ন ছিল, কারণ আমার মা আমার বাবাকে আপনি রাখে। তারপরে তার সাথে যখন একদম ক্লাইম্যাক্সে যখন আমি বলে ফেলবো 22 নভেম্বর 2014, আমি রাতের বেলা মানে যখন কথা বলছিলাম আমার মনে আছে আমি দিনের বেলা তাকে একবার বলেছিলাম যে আমি তাকে অনেক লাভ করি, মানে কোনো একজন মানুষকে লাভ করি বলেছি তার ভার্সিটির। সে খুব মানে একটা ফানি মুডে ছিল, একটু মজার একটা মুডে, সে আমাকে বলছিল যে আচ্ছা না আমার অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দাও। তো এই যে রাতে কনভার্সেশন হতো তার মাঝে মাঝে কথা বলতে বলতে হঠাৎ করে আমি জানতে পেরেছি সে একজন পলিটিক্যাল লিডার, যেটা আমি আগে জানতাম না। আমি মাঝে মাঝে তাকে বলতাম আমি তাকে মেরে ফেলবো, জবাই দিব, এটা হচ্ছে যে দুষ্টুমি করে বলা। হ্যাঁ দুষ্টুমি করে বলা, এটা আপনি করলেন না, আমি আপনাকে মেরে ফেলবো। আসলে তো আমি বিড়ালের মতন একটা মানুষ, মানে মারা কাটার
ওই ব্যাপার, তাই বল,
এটা কোনোদিনই সম্ভব না। তো সে যেদিন আমি এটা শুনলাম যে সে পলিটিক্যাল লিডার, আমার মনে আছে আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে যখন ফার্স্ট টাইম শুনছি।
আবেগে ভালো লাগে
দেখে না, লাইক আমি ঠিক সব সময়,
এটা হয় এক একটা পেশার প্রতি এক একজনের ভালো লাগা থাকে মন্দ লাগা থাকে, এরকম কোন
নেগেটিভটা ছিল
নেগেটিভ আমরা সামনে বরং কি যেন বলছিলে তুমি।
হ্যাঁ সেটা হচ্ছে যে আমি ভয় পেয়েছি কারণ আমি তো ওরকম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, যার কারণে
অনেকে আবার পছন্দ করে, অনেকে হয়তো ছাপোষা চাকরি জীবন, হ্যাঁ সেগুলো পছন্দ করে,
যে ভালোবাসি তাকে যেটা মনে করেছি সব ঠিক আছে, বাট পলিটিক্যাল লিডার এটা আমার কল্পনায় কোনোদিন
না। ভাই সেটাকে বন্ধ করে দি,
তাকে বললাম যে তাহলে আমি সরি আমি যে অনেকবার বলেছি আপনাকে মেরে ফেলবো, বললো যে এটা তোমার জন্য লিগালাইজ করা হলো।
ঠিক ভালোবাসা, আচ্ছা মানে সোহাগ করে যে কথাটা বলা হয়
তোমার
জন্য শুধু পারমিটেড, তোমার জন্য হাজার ভার মন্ত্রে নারী। ওকে
তারপরে এমন করে 22 নভেম্বর গেল, আমি দিনের বেলা তাকে বলে দিলাম কথা বলতে বলতে একদমই কথার মধ্যে বলে ফেলছি, লাইক আমি অপেক্ষা করি নাই যে আমি একটা ইন্ট্রোডাকশন দিব তারপরে বলবো, কারণ আমি বলতে পারছি না।
কি নিয়ে কথা হচ্ছিল?
লাভ, কথা হচ্ছিল নর্মাল ব্যাপার নিয়ে, স্বাভাবিক জীবন নিয়ে, আজকে কি করেছি, সে কি করেছে, এইসব। তারপরে বলছি যাকে ভালো লাগে তার গল্প করছি, যে তাকে দেখতে ইচ্ছে করছিল আজকে, এরকম কথার মধ্যেই বলে ফেলছি।
কি বলছো?
আই লাভ ইউ। ওপাস থেকে কোনো সাউন্ড আসছে না, কোনো কথা নেই, সে একদমই চুপ করে আছে, কিছুই বলছে না। তার কথার মধ্যে আমার জন্য মায়া ছিল সব সময়, তার একটা আল্লাহ আল্লাহ ভাব ছিল। ওরকম আল্লাহ না, এই যে মুখ থেকে এই একটা কথাই বললাম, সে একেবারেই ফ্লার্ট করতে পারে না, মানে ফ্লার্ট করে যে আমাকে কনভিন্স করবে, সে সেই তাই
জায়গা ইনজিশন চুপ আছে, তাই তো?
হ্যাঁ,
তোমার অপেক্ষা ও কি বলে, তাই
চুপ হয়ে আছে, সে কিছুই বলছে না, কিছুই বলছে না। তো পরের দিন আমি দেখা করবো।
কিছুই বললো না এটা প্রেক্ষিতে?
না,
তুমি জিজ্ঞাসা করলো না?
মানে আমি যখন বললাম যে আপনি কিছু বললেন না, তখন সে বললো যে পরে, এই যে পরে ভালো আর খারাপের মিশ্রণ, এবং খারাপটা নেগেটিভও না, পজিটিভ খারাপ।
কেমন পজিটিভ খারাপ আছে জিনিস?
থেকে
সকাল হওয়া অবধি যে ফিলটা,
না তাকে ভালোবাসি সেই অনুভূতিটা সার্থকে পিছনে ফেলে দিয়েছি যখন সে বললো যে পরে।
এসবের কি কোনো আলাদা স্মেল হয় বা কেমন, মানে কি হয়
ওই সময়ে?
তখন দম বন্ধ টাইপ কিছু? হ্যাঁ, কি এরকম তো হয়েছিল মনে হয়, দম বন্ধ হয়ে আসে এরকম টাইপ, বিনা কারণে তার কথা ভাবতে ভালো লাগে এরকম কিছু?
সব সময়
নেশায় পেয়ে বসে,
সে নিজেই একটা নেশা।
আর সত্যি খুন করে ফেলবি রে
ভাই,
মার্ডার করে দেখবি।
আমি তখন তাকে প্রায় একটা ডায়লগ বলতাম।
কি ডায়লগ?
ইতনি শিক্ষা সে মানে আপকো পানি কি কোশিশ কি হে,
পুরো কায়নাত
জাররে নে মুঝে আপসে মিলানে কি সাজিশ কি হে। এটা ছিল আমার লাভ কোট, মানে যত যাই হোক আমি হয় না মাঝে মধ্যে
শাহরুখের চমৎকার যুগান্তকারী ডায়লগ, পুরো কায়নাত যেটা মিলানোর জন্য ব্যস্ত হয়ে যায় যদি তুমি সিদ্ধার্থে কাউকে চাও।
তারপরে দেখা যেত যে এই শুরু থেকে ব্যাপারটা হয় না, একটা ছেলে একটা মেয়ের উপরে ফ্লার্ট করছে তাকে কনভিন্স করার জন্য,
একটা মেয়ে। এবার
আমি শুরু থেকে শুনেছি আমার ফ্রেন্ড বারবার বলতো ও তোমাকে অনেক পছন্দ করে, ও এমন একটা মেয়ে চায় যাকে ও বিয়ে করবে,
তৃতীয় কোনো ব্যক্তিকে আনো না তো এখন, শুধুই তোমার কথা বলো। তারপর সকাল হচ্ছে, প্রেমিকের জন্য প্রস্তুতি, সাজুগুজু হয়েছে কিছু? তারপর
তার সাথে তোমার দেখা হলো?
কোথায়
দেখা হলো? এটা কাঁথা বনের ওখানে, আমি কলেজে এসেছিলাম।
প্রয়োজনের চাইতে একটু বেশি সুন্দর দেখাচ্ছিল এই লাল গোল গোল চেহারার মানুষটা? এবার
প্রতিদিনে একটু একটু বেশি লাগতো।
আর সেদিন কি একটু বেশি বেশি
দেখা হলো? আমি তো জানি যে সে জানে আমি তাকে লাভ করি, সে জানে। ওদিনও দেখা হলো, একটু সময় দেখা করলো তারপর চলে গেলো। আমার মনে আছে ফোনে বলার পরেও আমি রিক্সায় করে যখন আমরা বিদায় নিব একটা জায়গায় আমি নেমে যাব এবং সে চলে যাবে, যখন সে চলে যাবে আমি
আমি একটু
আর ঢুকিস না তুই মা এদিকে এদিকে জমে খির সব,
আমি আমি একটু ব্রেক নিতে
সরি বেটা, বাট তুমি রিদম হারাও না বাপ, একদম ওইখান থেকে যে রিদমে আছো
Yes, so break it up, see.
শুনছেন ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাথে
দাদু এখন তোমাকে নাচতে হবে।
কেন সম্ভব না দাদু?
একটু চাপ দাও, আসল মজা নাও। ঠিক যেমন ফ্রুটপিল একটু চাপ দিলেই বেরিয়ে আসবে রসালো ফলের দুরন্ত স্বাদ। ফ্রুটপিল আসল মজা ভেতরে।
চিপ চিপ ফুটবে মনটা ধরো, মজা করে নেতে ভিডিও দেখো, লাইক যখনই প্যাচে জিলাপি, চলুক ভিডিও ফেসবুক আর সেলফি, অর্ধেক অফেসে মজা শুরু চলছে, সবাই সবাইকে কত কিছু বলছে, ব্যাপার করা যে খেলা তুমি পেলো।
রবির এক নম্বর ডিজিটাল ভিডিও নেটওয়ার্কে স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের নির্দিষ্ট স্মার্টফোনে সর্বোচ্চ 15 GB ইন্টারনেট, সাথে থাকছে 900 মিনিট রবি ও এয়ারটেল নম্বরে ও 300 মিনিট অন্য অপারেটরে। বিস্তারিত robi.com.bd। রবি তৈরি করছে নম্বর 1 নেটওয়ার্ক।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাথে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
সারা দেশে
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ন্যাচারালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
আপনার সঙ্গে রয়েছে ইমা এবং আরো রয়েছে রেবেকা এবং ঘুরেতে শান্তের সঙ্গে রয়েছে। আশা করছি আপনিও রয়েছেন আমাদের সঙ্গে ফেসবুকে। যারা ফেসবুকে কানেক্টেড হননি, বারবার করে বলছি ফেসবুকে কানেক্টেড হবেন রেবেকাকে দেখতে এবং সেই ভালোবাসার মানুষটিকে দেখতে। তো বন্ধু এখনই ফেসবুকে কানেক্টেড হন। ফেসবুক আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ফ্যান ফেসবুক অ্যাকাউন্টে যে আইডিটি রয়েছে সেই আইডির ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন পেজটি এবং 271,000 প্লাস যে পেজে লাইকিং এর পরিমাণ সেই পেজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই পোস্টটি। রেবেকাকে দেখতে পারবেন, আসলে এত সুন্দর চমৎকার।
অনেক বেশি বেশি লাইক দিন এবং সেই সাথে আমি চাইবো যে লিসনার্স ক্লাবের মেম্বার হন, যে জন্য আপনাকে যেটি করতে হবে www.thakafm904.com/lc এখানে ক্লিক করবেন, এই লিংকে ক্লিক করে যে ইনফরমেশন আছে ইনফরমেশন গুলো দিন, সাবমিট করুন, সাথে সাথে আমার সাথে বন্ধু হয়ে যান পার্মানেন্টলি অ্যাজ এ রেজিস্টার্ড লিসনার, যাতে করে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দৌড়াতে পারি, হাসতে পারি, মজা করতে পারি, গান গাইতে পারি, যখন কোনো সহযোগিতামূলক ক্যাম্পেইনগুলো করি আমরা সেই ক্যাম্পেইনগুলোকে আপনাদেরকে আমরা সাথে নিতে পারি। এলাকা ভিত্তিক বিভিন্ন রকমের ক্যাম্পেইন আমরা ক্লিক করবো কিছুক্ষণের কিছুদিনের পর থেকে, তখন আপনাদেরকে যেন আমরা সাথে পাই, সেই কারণে কিন্তু লিসনার্স ক্লাবটা ফর্ম করা। সো প্লিজ গো দেয়ার www.thakafm904.com/lc এই লিংকে গিয়ে ক্লিক করুন এবং ইনফরমেশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, চলে আসুন আমার কাছে বন্ধু হয়ে, রেজিস্টার্ড বন্ধু হয়ে। রেবেকা প্লিজ তুমি আমার রেজিস্টার্ড বন্ধু হও, তোমার মতো বাবলি টাইপ, সুন্দর টাইপ, গর্জিয়াস টাইপ, সাহিত্যের এবং প্রেমের রসে ভরা এরকম একজন মানুষ যার প্রেমের গল্প শুনে মোমো করতেছে নট অনলি বাংলাদেশ টোটাল ওয়ার্ল্ড, যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছে ঢাকা এফএম এর সাথে। প্লিজ আমাদের লিসনার্স ক্লাবের মেম্বার হয়ে যেও, হওনি কি এখনো? না হলে হয়ে যাও, হয়ে যাও। ওকে, সো ওভার টু ইউ। বলছিলে তুমি প্রেমের কথা, তুমি বলে ফেলেছো আই লাভ ইউ, শুধু টু কথাটা শুনতে বাকি আছে। তোমরা ইংরেজিতে পড়ো, তাদেরকে তারা উচ্চারণটা কিভাবে করো? টি ডবল ওকে টু না টু
আমার কেন জানি মনে হলো যে তার আমাকে হয়তো ভালো লাগে না। আমি তাকে একটা টেক্সট করলাম, আমি বাসায় গিয়ে তাকে একটা টেক্সট করে রাতে ফোন নাম্বারটা একদম সুইচ অফ করে দিলাম ফোনটা। ওখানে লেখা ছিল এরকম যে হয়তো আমাকে আপনার ভালো লাগে না, আমার ফ্রেন্ড বলেছিল আপনি আমাকে পছন্দ করেন এবং আপনি আমাকে আস্ক আউট করতে পারবেন না, বলতে পারবেন না, আপনি খুব ইন্ট্রোভার্ট। তাই আমি বলে ফেলেছি ঠিক আছে, আপনার যেহেতু আমাকে ভালো লাগে না আমার এটা মনে হলো, তার মানে আমি বুঝেছি অ্যান্ড আই এম টেকিং মাই স্টেপ ব্যাক। আপনি ভালো থাকেন,
সকালবেলা
তার আমি ফোনটা আবার অন করলাম, আমার কথা ছিল যে ফোনটা আর কখনোই অন করবো না। আমি ভাবছি যে দেখি না কোন রেসপন্স আসছে কিনা, অন করে দেখি একটা টেক্সট, একটা টেক্সট কয়েকবার রিসেন্ড করা যে ফোনটা অন করো, কল নি। অন করলাম, কল করলাম, জিজ্ঞেস করলাম ফোন করতে বলেছেন, জি বলেন। সে আমাকে বললো যে হ্যাঁ, আচ্ছা তুমি যেন কি বলছিলা, ওই যে কয়েকবার বলছিলা একটা কথা, কি যেন বলছো? তো আমি বললাম কোন কথাটা, মানে ওই যে একটা লাইন তুমি বারবার আমাকে কয়েকদিন বললা ওইটা। তো বললাম যে হ্যাঁ আমি বলেছিলাম যে আই লাভ ইউ, সে বললো আই লাভ ইউ টু।
তোমরা ইংরেজি পড়া মেয়েদের লাভ শুনতে এত ভালো লাগে, লোকের জন্য বলো বাট আমাদেরও প্রাণ জুড়ায় যায়। দু একবার বলতে পারবা নি আরো কি বলছিলা? সব ভালোবাসা প্রবণ, ভালোবাসায় পাগল ছেলে এবং মেয়েদের জন্য চমৎকার সুন্দরী মেয়েটির সুন্দর কণ্ঠস্বর, দারুণ প্রনাউন্সিয়েশন, উচ্চারিত জাদুকরি বাক্যটি আই লাভ ইউ। মাঝে মাঝে তাই মনে হয় যে সবকিছুকে ছাপিয়ে গিয়ে শুধুই ভালোবাসা থাকুক, শুধুই প্রেম থাকুক, প্রেমের ভালো লাগার গন্ধে মৌ মৌ করুক চারিপাশ, পৃথিবীতে সমস্ত ঘৃণাকে ধুয়ে ছুঁয়ে নিতে যাক, শুধু প্রেম এক্সিস্ট করুক, ভালোবাসা এক্সিস্ট করুক। আর চমৎকার সুন্দরী এই মেয়েটি দারুণ করে যে ভালোবাসার কথা বলছিল সেভাবে বলতে থাকুক সবাই পরস্পরকে, জান আই লাভ ইউ।
কহীন হো গয়া লাপতা।
শুধু প্রেম বেঁচে থাকুক, আমরা চলে যাচ্ছি আবার রেবেকার কাছে। রেবেকা বলছিল যে ফাইনালি সেই জাদুকরি বাক্যটা শোনার সুযোগ হলো, আই লাভ ইউ। তারপর
হ্যাঁ, তারপরে আমাদের জার্নি শুরু হলো
কোথায়? ঢাকা থেকে রাজশাহী?
না, লাভ এক্সপ্রেস।
লাভ এক্সপ্রেস, সব রেডি থাকবে।
হ্যাঁ, উনি আমাকে আই লাভ ইউ টু বলার পরে যখন আমার দেখা হলো, তার সামনে যাওয়ার পরে আমার মনে হতো যে আমি এই দুনিয়ায় নাই, মানে আমি অন্য কোথাও চলে গেছি।
এই ফিল গুলোই তো জানতে চাই, কিরকম
তার
কি টাইপ, পায়ের নিচে মাটি নাই, উঠতেছেন ভাসতেছেন, কেমন?
আমি হাওয়ায় ভাসতেছি
সামনে যখন গেলো।
হ্যাঁ,
আগে তো এরকম এত বেশি হয় না। এই কথাটা বলার পর
আমি এই ফিলিং আমি আমার লাইফ টাইমে কখনো পাইনি।
কিরকম বলতো?
এই যে অনুভূতি, যত আমি আমার পিছনের জীবন ভুলে গেছি।
তুমি তো যেমনে বলতেছো যে ভোর হতে দিবে না, যারা প্রেম করেনি তারা ব্যস্ত হয়ে যাবে প্রেম করার জন্য।
আমি তার সামনে যেতাম,
আসলে কিরকম হচ্ছে,
আপনি একটা মোম কে টোটালি জ্বালায় দেন।
আচ্ছা, মোম নিলাম,
যেভাবে মেল্ট হবে
মেল্ট,
আমার প্রত্যেকটা সেকেন্ডে মনে হতো যে আমি ওভাবে মেল্ট হচ্ছি।
আমি আজকে তোমাকে আনঅফিশিয়ালি বলে রাখলাম, আমি কখনো যদি এই চেয়ারটা ছেড়ে দিই, প্লিজ এই চেয়ারে চুপচাপ এসে বসে যেও, কোন ইন্টারভিউ দরকার পড়বে না। মানে লাইক মোম যেভাবে গলতে থাকে,
আমি এই যে ডিসোনেন্স, আমার না বলার সময় মনে নেই, আমার না খেয়াল থাকে না যে আমি ডিসোনেন্স শোনাচ্ছি। সত্যি কথা, আমি জাস্ট গল্প,
না না তুমি আমি গল্প করতেছি এখানে, এখানে ডাজন্ট ম্যাটার কে শুনছে না শুনছে,
ওটার জন্য না, আমি আমার ফিলিংটা বলছি তো,
আমার এই
সেন্সটাও মাথা মাথা
আমি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, দেখো মোমবাতি মতো তুমি গলতে শুরু করেছো,
আমি গলে যাচ্ছি। তাকে যখন আমি ধরি, আমার ভিতর থেকে একটা শিবারিং তৈরি হয়, মনে হয় যে আমি ভিতরটা কাঁপছি, আমি ভিতরে কাঁপছি। আর এত স্যাটিসফ্যাকশন যে আপনি দেখেন, আমি বলছি আমার চোখ দেখেন,
দেখছি দেখছি,
আমার সাথে যখন কেউ কথা বলে আমি তার ব্যাপারে বলবই, সে একজন স্ট্রেঞ্জার হোক, আমি চিনি না, কোথাও যাচ্ছি, পাশের সিটে একটা মেয়ে আছেন, তার সাথেও কথা বলছেন, তার ব্যাপারটা বলবই,
মানে
মানে একটা সময় হয়েছে আমার লাইফটা সে ময়, তুমি ময় আমার লাইফ, আমার লাইফে আমি আর
কি নাম, তা কি নামে ডাকো তাকে?
তারেক ভাইয়া বলে ডাকি, তার নাম হচ্ছে তারেক, মোহাম্মদ আমিনুল ইসলাম তারেক। আর আমি
তারেকের সামনে যখন গেলে তখন আমরা তুমি তিনি বলে বলবো? আমি পারবো না ভাই, তুমি বলো, যেহেতু তুমি তোমার স্বামীকে তুমি বলতে চাও না, তাই আমরা তো বলতে পারি।
ওকে,
তারেককে যখন গানও দিয়েছিস রে, মনে হচ্ছে যে কলেজটাকে ছিঁড়ে প্লেটে করে হাজির করলে,
হতেই হবে।
ওকে, কি মানে বলছিলাম আমরা, তারেকের কাছে ফার্স্ট যখন গেলে মোমবাতি গলতে গলতে, মানে কেমন হচ্ছিল বললে যে, ভাসতেছো তুমি?
অনুভূতিটা এরকম ছিল যে যখনই যেতাম, এটা একবার না,
যখনই যেতে,
প্রথম দিন গিয়েছি তখন যেটা ফিল হয়েছে, ছ মাস পরে যখন গিয়েছি একই ফিলিং। এই যে একটা কনস্ট্যান্ট ব্যাপার, একটা অপরিবর্তনীয় একটা ব্যাপার, যে আমি মাঝে মাঝে চিন্তা করতাম চেঞ্জ কেন হচ্ছে না, আমি কি পূরণ হচ্ছি না?
এক্স্যাক্টলি, স্বাভাবিক তো হবে,
কি পূরণ হচ্ছে না?
স্বাভাবিক হবে না একটা,
কেন অনুভূতি চেঞ্জ হচ্ছে না? সে আমার সামনে আসছে, আমি আসার পরে বলি সে কথা বলে না, প্রচন্ড রকম পজিটিভ একটা মানুষ, তার মুখে একটা হাসি লেগে থাকে, ওটা দেখার পরে আমি যদি অনেক বেশি রাগ নিয়েও আসি, যে ভিতরে একটা রাগ আছে, ওনার সাথে দেখা হলে আমার মনে থাকে না কিছু, কিছুই মনে থাকে না যে ওনার সাথে আমার রাগ ছিল। ওই ফেসটা আমার জন্য এতটা পজিটিভলি থ্রেটিং, তখন আমি তো নিজেকেই হারা ফেলছি, আমি নিজেকে মনে রাখতে পারছি না,
মনে রাখতে পারছি
না।
মানে কি ধরনের প্রবলেম হচ্ছে?
মানে হচ্ছে সে আসছে, সে হাসছে, মানে আমি হেসে দিচ্ছি, তো তারপরে তার সাথে আমার দেখা হতো, আমরা মাঝে মধ্যে নর্মালি কি একটু মুভি দেখতে যেতাম, তার হাত ধরতাম, এই অনুভূতি গুলো এরকম, তার যেখানে পেতাম ওখানে যেতাম, কিন্তু মুভি দেখার ওটাও আমাদের জন্য একটা জীবনের মতন ছিল, যে হিরো হিরোইন
আমরা, ওরা যেটা করতেছে আমরাই সেটা,
আমরা আবার অ্যাকশন মুভিও দেখতাম, তাও আমি মনে করতাম যে আমার হিরো এটা,
ওদিকে হচ্ছে অ্যাঞ্জেলিনা, এদিকে ব্র্যাড পিট, নিজেরা ভেবে নিচ্ছে তোমাদের কল্পনা শক্তির বলিহারি হয়।
আমি ট্রয় দেখছি, আমি অ্যাকিলিস ভাবছি আমার মানুষটাকে, তারপরে যাহোক আমাদের খুব সুন্দর সময় যাচ্ছে, তার সাথে দেখা হচ্ছে, সময়ের সাথে সাথে আমার অভ্যাস গুলো না একদম পরিবর্তন হয়ে গেল, রাত 12টার মধ্যে ঘুমানো, তারপরে নিজের সন্ধ্যার পরে কখনোই বাসার বাইরে না থাকা, পরিবর্তন হতে লাগলো। আর
তুমি টেনশন নিও না, শুধু প্রেমের কথা চালা যা, আর আমরা নন স্টপ প্রেমের গান বাজাতে থাকি। থ্যাংক ইউ এমা, বুঝছো,
সবকিছু পরিবর্তন হয়ে গেল, একটা সময় দেখলাম যে আমি আর সেই আগের আমি নেই,
বলতেছো তো,
সেই মানুষটা আর নেই, আমি এখন আর কাউকে ভয় পাই না, যে আমার বাসার মানুষদের ভয় পেতাম বা রেসপেক্ট করে হলেও সন্ধ্যার পরে বাসার বাইরে থাকতাম না, সেই মানুষটা আমার মনের মানুষটা যখন আমাকে বলে, 8টা হোক 9টা হোক রাত, সে যদি বলে যে দেখা করতে পারবা একটু, আমি একবারও ভাবছি না যে সে আমাকে কোথায় ডাকছে, সেটা কি ঢাকার এই প্রান্তে নাকি ওই প্রান্তে, আমি নাই, আমি আমার কন্ট্রোলের বাইরে চলে গেছি অলরেডি, বলছি না যে আমি নিজের অস্তিত্বকে ফিল করতে পারছি না, বাট আমি এটা ফিল করতে পারছি যে আমি তাকে লাভ করি, লাভের পরিমাণটা আমাকে ছাড়াই গেছে, আমার অন্যান্য ফিলিং এর
প্রতিস্থাপন করে
ফেলেছে। এটা এরকম সারা জীবন হয় না যে সবার একজন ড্রিম ক্যারেক্টার থাকে, আমাদেরও তো থাকে, মেয়েদের থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে,
আমাদের ছিল মাদের দিকে,
আমি একদম আমার স্বপ্নের ক্যারেক্টারটা যে মানুষটা সেটাকে পেয়েছি, একদম একদম এক্স্যাক্টলি ওইটা,
বলো কি এটা কিন্তু
এটা, হ্যাঁ
আমি
আমার লাইফের, মানে আমি বলতাম এই সোশ্যাল মিডিয়াতেও আমি আমার ফ্রেন্ডস সবার কাছে এইভাবে পরিচিত যে আমি খুব স্ট্রং, এগুলো আমাকে ভাঙায় না, তো আমি বলতাম যে একটু 23 years টু ফাইন্ড আউট আ পারফেক্ট গাই, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, পারফেকশনের ব্যাপারটা কার কাছে,
2 বছর বয়স থেকে খোঁজা শুরু করছি, টোটাল 25 বললাম না,
না এটা না এটা তো আরো আগের কথা বলছি, এটা হচ্ছে পুরো বয়সের কথা বলছি, পুরো বয়সে, হ্যাঁ পুরো বয়সটাই লেগে গেল একটা মানুষকে,
ওকে ওকে ডান 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 ডান,
তারপরে খুব ভালো সময় যাচ্ছে, আমি আমার স্বপ্নের মধ্যে আমার স্বপ্নগুলোকে, হ্যাঁ এই কল্পনার মধ্যে আমার নিজের যে বাস্তব করার স্বপ্নটা, এটাকে আমি একটু একটু করে টেনে মানে একদম ফ্রেম করে রাখছি।
কি করতে তোমরা মুভি দেখতে রিকশা নিয়ে ঘুরতে না? কোন এক রিকশা ভ্রমণের কথা, কোন এক বৃষ্টির সন্ধ্যায় বা দুপুরে,
যেমন আমাদের ফাল্গুনে প্রথম বাইরে বের হওয়া জীবনে
ফাল্গুনে সেই বাতাস,
হ্যাঁ
আর বাতাসে যে গন্ধটা পাওয়া যায়,
হ্যাঁ হ্যাঁ
আর তোমাদের চোলা খুচুল কিন্তু খোলা ছিল,
হ্যাঁ
হ্যাঁ ছিল,
হ্যাঁ
দে গান দেখো বলো।
তারপরে জীবনে
টিপ দিয়েছিলে, প্লিজ বলো টিপ দিয়েছিলে
জীবনে প্রথম
টিপ দিয়েছিলে
জীবনে প্রথম ফাল্গুনে শাড়ি পরে বাইরে বের হয়েছি এই মানুষটার সাথে।
গোটা পৃথিবী তোমার জন্য দেয়া হচ্ছে, তোমরা যারা এত কষ্ট করেছো কোন একটা দিনে কয়েক জন্মের সুখ পাবার জন্য, যারা কখনো বেয়ারা হয়ে যাওনি, যারা কখনোই প্রেম খুঁজে খুঁজে বেড়াওনি, সারা জীবন চেষ্টা করেছে নিজের ক্যারিয়ার নিয়ে বাবা মা সত্যিকারের বাবা এবং মায়ের মানুষ হওয়ার জন্য, তাদের জীবনে যখন এত বছর পরে কোনো প্রেম আসে, প্রেমটা সার্থক হয়ে আসুক, কেমন ছিল সেই মুহূর্তগুলো
ঠিক প্রকাশ করতে পারবো না।
প্লিজ, এটা ভিডিও হলে তো বলতেই বলতাম না, তোমার চোখ মুখ দেয় বিপদ হয়ে যেত, কিন্তু অডিও মিডিয়াম তো কিছু একটা কহ
নিজেকে,
মানে মনের ফেলাটাই ভালো লাগে রাইট?
হ্যাঁ এটা সুখের মরে যাওয়া,
সুখের মরে যাওয়া,
সুখের মরে যাওয়া,
এজন্য একদম ম টাইপের আজকে বললাম রে, মোমো করতেছে মরে যাওয়া টাইপ।
তারপরে ওই ফাল্গুনের গল্পটাই বলি, যে ফাল্গুনে আমাদের টিএসসি তে ওখানে দেখা হলো, আমি যে পার্লারে আসলাম সে আমাকে নিয়ে গেল টিএসসি তে, একটু ঘুরলাম ওখান থেকে, আমরা বনানীতে একটা ইয়াতে
মাথায় ওটা দেয়া ছিল ফুল দিয়ে, যেটা
আমি না তখনো শিখি নাই যে ওটা ফাল্গুনে দেয়,
কারণ এগুলো বললে আমি যে দিয়ে দিয়ে আসতাম, ওটা বলা যাবে যে পানি খাবো, প্রোগ্রামটা এরকম আর্টিফিশিয়াল কিছু নাই, পানি খাও নো প্রবলেম। হ্যাঁ তুমি বলছিলে।
আচ্ছা তারপরে ওখান থেকে বনানীতে গেলাম, ওনার পাশে ভালোভাবে বসলাম একটু কাছে, আমরা খুব রোমান্টিক কাপল কখনো ছিলাম না, বলেছি তো যে সে
যা বলতেছো তাতে
মানে সে যে ইন্ট্রোভার্ট তার পক্ষ থেকে ওই ইফোর্টটা নাই, কম খুব কম।
রিকশাতে যাচ্ছো তোমরা?
হ্যাঁ রিকশাতে কিছু পথ গিয়েছি, আমি এক্সপেক্ট করতাম সে পিছন থেকে আমাকে একটু ধরুক, তারপর আমি তাকে বলে দিতাম একটু ধরবেন।
কোকি ছেলেটা কোথায়?
তারপরে সে আমাকে,
শোনো এ এ মানে কি বলবো তোমারে, এ পুরুষ না মানে অতি পুরুষ টাইপ কিছু একটা, নাহলে এই সৌন্দর্য এই এনভায়রনমেন্ট,
সে খুব লাজুক,
আমাকে
তার চোখে মুখে ওই লজ্জাটা দেখতে পেতাম, আমি মাঝে মাঝে বলতাম লজ্জা পাওয়ার কথা আমার ছিল, আপনি কেন লজ্জা পাচ্ছেন এটা বললে সে আরো লজ্জা পেত। সে আমাকে বলতো আমি কোনো মেয়ের সাথে এভাবে বসে এভাবে কথা বলি নাই কখনো, এত কাছে এসে এরকম আমার কাছে মানে সে নার্ভাস হয়ে যাচ্ছে এটা বলতো আমাকে। তারপরে বনানীতে গেলাম, একটা জায়গায় বসলাম, অনেক গল্প করলাম, আমাদের এই যে আমার অনুভূতি গুলো তাকে নিয়ে এরকম যে সে পাশে বসলেই আমার কাছে আহামরি কিছু, তার হাতটা ধরা আহামরি কিছু। ওই আমি আমরা একটা লাউন্সে বসেছিলাম, লাউন্সে তো হচ্ছে উঠে একদম আসন দিয়ে বসা যায়, তো আমি যখন তার পাশে বসতাম আমি একটু সুযোগ পেলে,
সুযোগ তুমি খুঁজছো,
আমি তার তাকে একটু ঘেঁষে বসতাম,
প্রথম
উল্টো হয়ে গিয়েছে। তারপরে সে আমাকে ধরতো বা আমি একটু হেলান দিতাম, এই যে অনুভূতিগুলা, আমি তাকে বলতাম আমার আমার জীবনের সবচেয়ে চমৎকার সময় কাটছে তার সাথে, চমৎকার। হাইলি স্যাটিসফাইড সব সময়। আমার চাওয়া গুলো গুরু সবসময় এত ছোট ছিল,
মানে আমি তো দেখলাম কত অল্প চাওয়ার মধ্যে, কিন্তু ভালো লাগাতে কোনো কমতি ছিল
না, মোটেই না।
আমরা এত অল্প ভালো লাগাতে কেন এক্সিস্ট করতে পারি না, সহাবস্থান করতে পারি না? আমি তো অবাক হচ্ছি তোমাকে দেখে, যখন কথা বলছো এই যে তোমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, এই যে ভালো লাগায় তোমার চোখ বন্ধ হয়ে আসছে, অ্যাটিটিউড বলে দিচ্ছে যে তুমি কত সুখী, কত দারুণ ভাবে এই মুহূর্ত গুলো কাটিয়েছো। ইটস কাইন্ড অফ স্পিরিচুয়াল ফিল, যেখানে তোমার সোল, তোমার আত্মার আত্মার ক্ষুধা নিবৃত হচ্ছে।
আমার কখনো এরকম মনে হতো না যে ভালোবাসা
বায়োলজিক্যাল কোনো ব্যাপার না, এটা মানে স্পিরিচুয়াল ব্যাপার,
মোটেই না,
যেটা তোমার আত্মার খোরাক যোগাচ্ছে।
তাকে আমার তাকে হাগ করতে মনে চাইতো, এটা ছিল এক্সট্রিম লেভেল, মানে তাকে আমি
বাট তাও বায়োলজিক্যাল লিড নিড থেকে
না, না
এটা ভালো লাগার এক এক্সট্রিম মুহূর্ত, মানে হাগ করলে হয়তো ভালো লাগার ওই প্রাণটা জুড়িয়ে যাওয়াটাই ইজ নট ভ্যালিড। আমি বুঝি, টেনশন নিও না, এত এক্সাইটমেন্ট কিছু না, আমি তো তোমাকে দেখতে
থাকবো। আপনি আমার ফিলিংটা
নো প্রবলেম, তুমি টেনশন নিও না, যেখানে তুমি যাবো আমি সাথে সাথে যাবো, তুমি টেনশন নিও না, তোমার সত্তার সাথে আমার সত্তা মিলায় ফেলছি সত্তা।
আচ্ছা
মানে বায়োলজিক্যাল তারাই কেবল অন্য কিছু না। তারপর
তারপরে
তুমি ভাষায় নিয়ে যাচ্ছো, বিলিভ মি, এমা তোর কি অবস্থা জানি না, আমার লিসেনারদের অবস্থা কি জানি না, একদম ভাষায় নিয়ে যাচ্ছো তুমি আমাদের, খড়কুটোর মতো উঠতেছি তোমার সাথে সাথে। কেন জানো, সিম্পলিসিটির জন্য, তোমার এই সাদকি, তোমার এই তোমার জন্যই, বলো প্লিজ বলো।
আমার জীবনের এই গল্পটা এরকমই ছিল, মানে গল্প না এটা, এখন বাস্তবতা। তারপরে আমি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত বেশি লেখালেখি শুরু করলাম, মানে আমার জায়গায়, আমার জায়গায় এত বেশি
লেখালেখি, এত কথা, মানে মানে সব সেময় যেটা বলছিল তুমি,
আমার আমার আইডি ফার্স্ট টাইম সবাই দেখলো যে টি আর এ কিউ, এই মানে পুরো নাম না, ট্রাক,
ট্রাক,
এই ট্রাকময় হয়ে গেছে, অনেকে বলতো এই ছটটা কে। আবার নর্থ সাউথের আমার বেশ কিছু ফ্যান, আমি একবার ফ্যান প্রাইভেসিতে দিয়ে আমি ওনার সাথে একটা ছবি আপলোড করেছিলাম, অনেকে জিজ্ঞেস করেছে যে একে কোথায় পেয়েছো, কারণ ওই যে বলেছি সে রাজনীতি রিলেটেড ছিল, তাকে অনেকে চিনে। এবং তখন থেকে একটা টুইস্ট এসেছে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের তার তরফ থেকে কোনো নেগেটিভিটি ছিল না, সে হাইলি পজিটিভ। এমনও হয়েছে সে, তার অরিজিন হচ্ছে ইরান, তো আমি রিলেশনের শুরুর দিকে যখন আমি এটা শুনতে পেরেছি যে চিরাঙ্গের যে এই যে বিয়ের যে প্রোগ্রামগুলো যেরকম হয় আর বরিশালের বিয়ের যে প্রোগ্রামগুলো হয় এর মধ্যে এতটা ডিফারেন্স যে এগুলো নিয়ে অনেক ইস্যুস ক্রিয়েট হবে, অনেক বেশি, তখন আমার কাছে সামহাও মনে হয়েছে যে না এটা নিয়ে যে ইস্যুগুলো দাঁড়াবে হয়তো এটাকে আমি পারবো না। হ্যাঁ, তো আমি অনেকবার বলেছি যে হয়তো হবে না, কারণ আমি ভয় পেয়ে গিয়েছি। তখন সে আমাকে বলেছে যে যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে ম্যাটেরিয়ালস গুলো কেন আসে মাঝখানে, এগুলো তো আসবে না।
রেবেকা, তুমি বলছিলে যে আসলে খুব অল্পতে যে সন্তুষ্ট হওয়া যায়, অসম্ভব রকমের স্যাটিসফাইড হওয়া যায়, এটা তুমি তোমার জীবন দিয়ে দেখেছো।
তার কথাটা বলতে চাচ্ছি যে সে কি লাইন বলেছিল আমাকে, যেটা শোনার পরে আমি সাহস পেয়েছি যে না আমি ম্যাটেরিয়াল ব্যাপারগুলো ভুলে যেতে পারি, কারণ হচ্ছে আমি
ম্যাটেরিয়াল,
সে আমাকে বলেছিল যে শোনো বিয়ের ব্যাপারগুলো নিয়ে যে তুমি এত ভাবছো যে অনেক বেশি বড় আয়োজন করতে হবে, অনেক কিছু নিয়ে ভয় পাচ্ছ, আমি তোমাকে ওয়াদা করেছি আমি কখনো ওয়াদা ভাঙবো না, এটা একটা কথা, যদি প্রয়োজন হয় তাহলে খোরমা খাওয়ায় বিয়ে করব, কিন্তু তুমি এই ব্যাপার নিয়ে কোনো
টেনশন করো না। আমার লিসেনার বন্ধুরা কিন্তু চাই আমার সাথে কানেক্টেড থাকতে, তারা চায় যে কোনো উত্থান পতন, ভালো লাগা মন্দ লাগায় সবসময় আমাদের সাথে থাকতে, তার জন্য যা করতে হবে লিসেনার্স ক্লাবের মেম্বার হতে হবে, www.thakafm904.com/lc সেই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি ঢুকে যেতে পারবে আমার সেই ইনফরমেশন ডিটেলে, যেখানে ইনফরমেশন গুলো দেওয়ার পর সাবমিট করলে সাথে সাথেই লিসেনার্স ক্লাবের মেম্বার হয়ে যাবে। আর আমাদের পোস্টার যেভাবে খুঁজে পাবো, ফেসবুকের সার্চ বার স্ট্রিং এ গিয়ে ঢাকা FM 904.com লিখে সার্চ দিলেই আমাদের আইডিটা চলে আসবে, যেখানে দেখবা আমাদের এখন পেজে লাইকের পরিমাণ 2 লক্ষ,
72,000+
সেখানে আমাদের পোস্ট দেয়া আছে রেবেকার সাথে রেবেকার ভালোবাসার মানুষ তাদের পোস্টে লাইক দাও কমেন্টস করো এবং আমাদের সাথে যুক্ত থাকো ওভার টু রেবেকা
ওকে আমি যেটা বলেছি যে তার তরফ থেকে কোনো নেগেটিভিটি ছিল না সে সবসময় পজিটিভ কথা বলতো সব সময় বলে রাখছি গুরু সে কোনোদিন আমার সাথে ঝগড়া করেনি সে কোনোদিন ঝগড়া করেনি আমি কখনো রেগে গেলে সে অনেক বেশি চিল্লাচিল্লি করা একটা ঝামেলা করা কখনো করেনি মাঝে মাঝে এই কারণেও আমার রাগ হতো যে আমি এত বলতেছি কেন কিছু বলতেছি না সে আমাকে বলতো আসলে কি তোমাকে আমার বাচ্চার মতো লাগে আমার নিজের বাচ্চার মতো লাগে যার কারণে আমার কাছে মনে হয় থাকো বলতেছে বলুক এরকম তো ওই যে বলেছি সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার পরে তার ভার্সিটির অনেক আমার যারা ফ্রেন্ড ছিল তাদের কাছ থেকে আমি বেশ কিছু নেগেটিভ কমেন্টস পেয়েছি তারপরে হচ্ছে সে রাজনীতির সাথে জড়িত ছিল দেখে সে আমাকে এমন একটা পিরিয়ড শুরু হলো আমাদের যে সে আমাকে মোটেই সময় দিতে পারত না গুরু এমন অনেকবার হয়েছে আমাকে বলছে যে আজকে দেখা করব আমি রেডি হয়েছি আমাকে ফোন দিল রেডি হও রেডি হইলাম অনেক সময় নিয়ে অপেক্ষা করতেছি সে আসবে আমাকে নিবে সে আমার এলাকায় আসতো মাঝে মধ্যে আর মাঝে মাঝে আমি তার এলাকায় চলে যেতাম আমি ওয়ারি সায়দাবাদের ওদিকটায় থাকি আর সে হচ্ছে সেগুন বাগিচার ওদিকে তো আমি রেডি হয়েছি সে আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা সরি রাতে আমি অপেক্ষা করি তার কলের সে আমাকে আগে যেমন 12টার মধ্যে ঘুমিয়ে যেতাম সে 11:30টায় আমাকে লিখছে যে বাবা তুমি অপেক্ষা করো আমি তোমাকে ফোন দিচ্ছি একটা বাজে সে বলে আরেকটু অপেক্ষা করো এখনই আসছি 2টা বাজে সে আমাকে একটা টেক্সট করে 10টা মিনিট অপেক্ষা করো আমি এখনই কল করব 3টা বাজে সে আমাকে কল করে কল করার পরে 2 মিনিট কথা হয় হাইস্ট কি 3 মিনিট হাইস্ট কথা হয়
সম্পর্কে কতদিনের মাথায় এটা
এটা ঠিক 2-3 মাস পরে স্টার্ট হয়েছে তারপরে সে আমাকে
এভাবে কথা বলতে বলতে রাত 3টার সময় কথা হয় তাও 2 মিনিট
হ্যাঁ মানে 2 মিনিটের মধ্যে সে আমাকে বলছে বাবা ঘুমায় যাও বলে রাখছি সে কোথায় গিয়েছিল রাজনীতি নিয়ে বিসি এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম বড় ভাইয়ের সাথে বাইরে এগুলো মাঝে মাঝে কল পিক করত আমি প্রচন্ড নয়েজ শুনতে পেতাম
পলিটিক্যাল ইনভলভমেন্ট
হ্যাঁ
কোনো হয়তো সভায় আছে বা কিছু আছে
তারপরে যখন বলতো ঘুমায় যাও আমার ভিতরে একটা ব্যাপার কাজ করতো যে আমি সেই 11টায় ঘুমোতে যাই সবসময় সে 11:30 থেকে আমি 3টা পর্যন্ত অপেক্ষা করছি এটা শোনার জন্য যে বাবা ঘুমিয়ে যাও তাহলে আমি কেন অপেক্ষা করলাম আমি রাগ করে বলতাম ওকে ফাইন বাই এটা কিন্তু রাগের কথা তাই না আমি যদি এভাবে রাগ করে বলি স্বাভাবিক আমি ভিতর থেকে এক্সপেক্ট করতেছি যে সে আমাকে আবার কল করবে গুরু আমি কলটা রেখে দিতাম সে আমাকে কল করত না সে তার ধরে ঘুমিয়ে যেত আর আমি সারা রাত কান্না করতে 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 ফজর টাইমে ঘুমায় যেতাম আমার এরকম কেটেছে প্রথম 1টা বছর আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে শুনতাম যে ও তোমাকে ছেড়ে দিবে এখন আছে বাট ছেড়ে দিবে আমি ইডেনে সে নর্থ সাউথে তো নর্থ সাউথে আমার যে ফ্রেন্ডরা ছিল তাদের অপিনিয়ন ছিল এরকম যে হ্যাঁ আছে কিছুদিন তারপর ছেড়ে দিবে তার ফ্রেন্ডসদের কাছ থেকে আমি শুনতাম যে তারেক তো রেবেকার ব্যাপারে আসলে সিরিয়াস না তো এই যে বাইরের আউটসাইডারের যে কমেন্টসগুলো আউটসাইডার্সরা যে কমেন্টসগুলো দিত আমার কানে আসতো আর তার অ্যাক্টিভিটিস দুইটা যখন আমি রিলেট করতাম তখন আমার সবসময় মনে হতো যে হ্যাঁ দিস ইজ দ্য ট্রুথ সে আমাকে ছেড়ে যাবে তার কোনো প্ল্যান নেই। এমনও হয়েছে, ফাল্গুনের কথাটা বলেছি না, ফাল্গুন থেকে পয়লা বৈশাখ আসতে 2 মাসও লাগে না। সেই পয়লা বৈশাখে তার সাথে আমি বনানীতে গিয়েছিলাম, তার ফ্রেন্ডসরা চলে আসছে, সে ঠিক সন্ধ্যার পরে আমাকে একটা সিএনজিতে করে পাঠিয়ে দিয়েছে। আমি আমি কিন্তু বনানীর কিছুই চিনি না, আমি বনানী থেকে
বাচ্চা প্রকৃতি,
আমি
সে তো অসম্ভব এগুলো তো তার সাথে যায় না।
তার ফ্রেন্ড আসছে, তাকে ডাকছে, সে আমাকে বলতো যে আসলে তার লাইফটা এরকম ছিল, তো বন্ধু পাগল, বন্ধুময়, সার্কেলময়, আর আমি টোটালি রুটিন বাউন্ড লাইফ লিড করছি, তো টোটালি অপোজিট দুইটা মানুষ সব দিক থেকে। তার কেয়ার লাভ এগুলো যখন সে বলে তখন কমতি নাই, তার লয়ালিটিতে কমতি নাই যখন সে আমার সাথে আসে। বলি যদি কখনো কোনো কিছু নিয়ে রাগারাগি হতো, সে বলতো যে ওই যে একটা কথা আছে না, মজা করে বলে শালিশি আমার স্বামীশি মানি কিন্তু তাও এরকম, সে বলতো বাবা শালিশি মানলাম, তোমার তাল গাছটাও তোমার, আমার তাল গাছটাও তোমার, তুমি জাস্ট আমাকে একটু বিশ্বাস করো, তুমি বিশ্বাস করতে পারো না, আমি জানি না কেন এত নেগেটিভ চিন্তা করো, কিন্তু তুমি বেশি নেগেটিভ ভাবো, ব্যাপারগুলো এরকম না। কিন্তু আমার মাথায় আসতো যে আমি তো জানি এনএসি ওর অনেক মেয়ে তাকে পছন্দ করে, হয়তো আমাকে তো আর ভালো লাগে না, বা সে যখন আমাকে বলতো যে তুমি একটু এভাবে চলো, মানে হচ্ছে আমি ন্যাশনাল দেখি, ওকে তো দুইটার সাথে কখনোই রিলেট করা যাবে না, নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যান্ড ইডেন, রাইট? তো দেখা গেছে যে সে আমাকে একটু গড়ার চেষ্টা করতো। তার ভিতরে কখনো আসে নাই, বাট পলিশ,
এনএসইউ কালচারটা কি পলিশ,
হ্যাঁ একটু পলিশ থাকা, লাইক আমি আসলে এটা সংজ্ঞা দিতে পারি,
আমিও জানি না,
হয়তো আমি
যে বিষয়টা বলছো সেই বিষয়টা বোঝা যায় বাইরে,
এটা এটা হয়তো আমার ভিতরে
ট্র্যাডিশন কিছু একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করছে যে ওরা আলাদা, এভাবে এভাবে হয়তো কেউ বাউন্ডারি টানছে।
গুরু আমি একটা কথা অবশ্যই বলবো, না আমি ও ক্ষেত্রে আমি কিছু বলতে চাচ্ছি না, তাদের লাইফ, তাদের লাইফস্টাইল,
আচ্ছা ওর প্রসঙ্গ এটা নিয়ে আলোচনা করতে পারি, ডিসকাশন চলে যায় আমরা ওর কথাতে। তারেক যখন হারায় যাচ্ছে তোমার হাত থেকে, তুমি দেখতে পাচ্ছ আশপাশের সার্কামস্ট্যান্স বলছে যে ও তোমার ব্যাপারে সিরিয়াস
না,
তোমার কি অবস্থা তখন? তাহলে
আমি নিজেকে বুঝাতে পারছি না যে আমি এতটা সেলফলেস, সে কেন এতটা সেলফিশ হতে পারে কিভাবে, আমি তো শুরু থেকে লয়াল ছিলাম, অনেস্ট ছিলাম, যেটা হয়েছে সে আমাকে যেটা বুঝাইতে চাইতো সেটা হচ্ছে যে হ্যাঁ আমি একটু এলোমেলো চলতাম, আমি একটু এলোমেলো ছিলাম, কারণ কি আমার বয়ফ্রেন্ড ছিল না, আমার কখনো মনে হয় নাই চুলটা একটু সুন্দর করে বাঁধি, হ্যাঁ কাপড়টা একটু ঠিক করে পরি, এটা কখনো মনে হয় নাই, কারণ আমার কেউ ছিল না দেখার মতো, আমার মনের ভিতরে এটা আসেনি যে আমি একটু গুছিয়ে চলি, কেউ একজন দেখবি তার বোঝানোর ভুল ছিল, আমি এখনো বলবো না তার দোষ,
কিন্তু হারিয়ে যাচ্ছে তোমার তোমার স্বপ্নের তারিখ, কি ফিল করতেছো, কিভাবে দিন রাত পার হচ্ছে তখন, কি করতে
এই যে এই একটা বছরে সে ইচ্ছা করে নিজ থেকে কল করে নি আমাকে,
কেমন অনুভব করতে, কিভাবে সময়গুলো পার করতে, তাহলে
সারাদিন অপেক্ষা,
যে মানুষটা এত বেশি ইনভলভ, যার জীবন সবকিছুই তারেকময়, যে তারেকের কাছে গেলে জাস্ট ভাসতে থাকে, যে তারেক তার হাত স্পর্শ করলে মোমবাতির মতো গলতে থাকে, যার কাছে গেলে তার মাথা শূন্য হয়ে যায়, যার কাছে গেলে একটা মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, সেই ছেলেটি যখন তাকে ভুলতে শুরু করেছে, কেমন ছিল তোমার দিন রাত রেবেকা?
দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না গুরু,
চারিপাশ থেকে সবাই যখন একসাথে ইকো করতেছে যে তোমার ব্যাপারে সে সিরিয়াস না, তোমাকে ছেড়ে দিবে, এমন একটা প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো,
আমি পাগল হয়ে গেছি,
আমি
আমি দিনে দিনে আস্তে আস্তে তার সাথে শাউট করা শুরু করেছি। রাগের পরিমাণটা বাড়তে 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 আমি আর পাচ্ছি না।
কি বলতে?
কোথায় কোথায় ব্রেকআপ বলতাম, এটা ব্রেকআপ করা না, এটা হচ্ছে যে ভেতর একটা জিদ চলে আসছে যে আমি নিজের সময়গুলোকে এত বেশি দিচ্ছি, হয়তো আপনি মানে প্রয়োজনের চেয়ে বেশি পেয়ে গেছেন।
তাই মূল্যহীন মনে হচ্ছে,
নিজেকে মূল্যহীন মনে হচ্ছে,
ইনসিকিউরিটিতে ভুগতে।
হ্যাঁ, আমি মনে করতাম যে আমাকে ভালো লাগে না তার, আমার ভিতরে অনেক কমতি আছে বলে বলে দিচ্ছি গুরু, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত এই ফিলিংটা আমার ভিতরে এই প্রথম হচ্ছে, যেমন ভালোবাসার ওই অনেক বেশি 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 অনুভূতিগুলো প্রথম হচ্ছিল, একদম প্রথম। আমার কনফিডেন্স লেভেল সেই আকাশ থেকে নেমে মাটির ভিতরে ঢুকে গেছে। আমি তো পাগল হয়ে গেছি এরকম যে আমি তারপরে খোঁজার চেষ্টা করতাম যে কারোর সাথে কি রিলেশন আছে। আমি মনে মনে বিশ্বাস করতে শুরু করলাম যে সে ডাবল টাইমিং করতা, তার লাইফ অন্য কেউ আছে। তাকে আমি সবসময় ওয়েডিং এ পেতাম, কিন্তু সে বলতো সব হচ্ছে পলিটিক্যাল কলস আর বিজনেস কলস। তো যাই হোক, সময়টা গেল এক বছর, বলছি এক বছর যেদিন পূর্ণ হলো সে আমাকে অনেকভাবে সারপ্রাইজ করছে, ছোট 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 গিফট, কেয়ার। আর এক বছর পূর্ণ হলো আমি তাকে প্রথম আমার হাতে রান্না খাওয়াইছি প্রথমবার, এগুলো আমার শখ। এর মধ্যে এমন হতো, গুরু আমি সবসময় নামাজ পড়ি, তো একটা সময় ছিল যখন নামাজ পড়ে মোনাজাত করার সময় আমি এত বেশি নিজের জন্য চাইতাম যে মাঝে মাঝে মনে হতো যে আধা ঘন্টা এক ঘন্টা আমার মোনাজাত শেষ হচ্ছে না, এত নিজের জন্য চাই। এটা লাগবে আল্লাহ এটা দাও ওটা দাও,
মানে কি পরীক্ষা রেজাল্ট হতে হবে।
হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য
ফ্ল্যাটের ব্যবস্থা হলো না,
না না এগুলো না, ম্যাটেরিয়ালস কোনো কিছু আমি চাইতাম না।
তাহলে তারে কেন,
নিজের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, এগুলো
তোমার নিজে চাও মানে তো তারেককে নিয়ে এসো।
না আমি তার ব্যাপারটা নিয়ে পরে বলছি, মানে আগের কথা, কিন্তু যখন তার সাথে আমি আমি কারোর জন্য কিছু চাই না, আব্বা আম্মা এবং সে, কিছু হলেই সে, যখন ঝগড়া হয় তখনও বলি তাকে ভালো রাখো, যেভাবে হোক সে আর তার ফ্যামিলি যেন ভালো থাকে। তখনও কিন্তু আমাদের রিলেশনের মধ্যে টানাপোড়া চলছে, আমি তখন তাই চাইতাম। একটা বছর হয়ে গেল, এক বছর দুই মাসের মাথায় সে খুব খারাপ ভাবে প্রতারিত হয়েছে রাজনীতি থেকে, সে ডিস্ট হয়েছে, মানে তার এক্সপেক্টেশন আকাশ থেকে নিচে নেমে গেছে, বড় ধরনের প্রতারণা। যা হোক, আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। সব মানুষগুলো আস্তে 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 তার কাছ থেকে ছুটে যেতে লাগলো, সে যাকে যাকে বিশ্বাস করেছে ভেঙে যেতে লাগলো, সামনে পিছনে মানুষের ধোকাগুলো তার সামনে আসতে লাগলো, সবাই চলে গেছে। তার রাজনীতির জন্য আমি কখনো তাকে নিয়ে ছবি দিতে পারতাম না ফেসবুকে, মাঝে মাঝে বলতাম দেওয়ার জন্য, কারণ কেউ আমাকে ডিস্টার্ব করলে আমি বললে বিশ্বাস করতো না যে আমি এনগেজড, কারণ আমার এত ফা ছিল যে সব, সে আর আমি কানেক্টেড ছিলাম ফেসবুকে, সে কখনো আমার কোনো পোস্টে কমেন্ট করতো না। যাই হোক, পরে ডিস্ট হওয়ার পরে আমি তার সাথে একমাত্র আমি একটা মানুষ ছিলাম, মানে তার ফ্যামিলি মেম্বারসের পরে সে বুঝেছে যে আমি ছিলাম একমাত্র। আমার মনে আছে সে ওই প্রথম আমাকে নিজ থেকে কল করা শুরু করলো, গুরু আমি মোটেই বলতে পছন্দ করবো না যে সে স্বার্থপর, আমার কষ্ট লাগে, যা হয়েছে আগের কথা, আমি কষ্ট করেছি একটা বছর কান্না করে করে পার করেছি, আমি অনেক শক্ত, আমি অনেক শক্ত, আমি এগুলো নিয়ে কান্নাকাটি করবো না, আমি খুব শক্ত, সবাই জানে যারা আমাকে চিনে, একটা বছর একলা কান্না করেছি, আমার বালিশ ভিজেনি এমন একটা রাত ছিল না। আমি কখনো কখনো রাগ করে বলে ফেলতাম একটা দিন আসবে আপনি বুঝতে পারবেন যে যা কিছুর জন্য আপনি আমাকে দুঃখ দিয়েছেন না, এই জিনিসগুলো একটা সময় আপনার কাছে থাকবে না, অ্যাটলিস্ট এটা বোঝার জন্য যে আপনি একটা মানুষকে প্রচন্ড রকম অপেক্ষা অবহেলা দিয়েছেন। তো এই কথাগুলো কষ্ট থেকে আসতো, বাট আমি আসলে কখনো চাইতাম না।
বাট বাস্তবে সেটাই হয়ে গেছে।
বাস্তবে সেটা হয়েছে, এই জন্য আমার খুব কষ্ট লাগে যে কেন বলেছিলাম এই কথাগুলো।
সিদ্ধার্থ চাইলে কায়নাত তো ক্রেডি হবে তোমার কাছে ভালোবাসার জিনিস পৌঁছে দেওয়ার জন্য, কি জানো বলো।
ইতনি সিদ্ধার্থ সে মানে আপকো তো আনে কি কোশিশ কি হ্যায়, কি হার জর্রে নে মুঝে আপসে মিলানে কি সাজিশ কি হ্যায়।
এ জর্রে সে সাজিশ মিলানে কে লিয়ে তোমারে সাথ তোমারে
গুরু, এর জন্য তো আমি আমার নিজেকে রেসপন্সিবল মনে করি, এর জন্য আমার খারাপ লাগে।
এটা চাওয়া, প্রকৃতি তখন ব্যস্ত হয়ে যায় তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফাইনালি তুমি পেয়েছো তোমার তারিখকে, তাই তো?
সে আমাকে নিজ থেকে কল করা শুরু করলো। একদিন সবকিছু আস্তে 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 খুব সুন্দর ভাবে ঠিক হচ্ছিল।
এখন এভরিথিং সেটল।
মাঝখানে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হঠাৎ করে সে একদিন রাতে, এই যে প্রবলেমটা চলছিল, 11 রাত আমি ঘুমাই নাই, আমি কান্না করে করে শেষ হয়ে যেতাম, তার লাইফ ক্যারিয়ার নষ্ট হচ্ছে দেখে। আমি নামাজ পড়তাম তো সব সময়, রাতে তাহাজ্জুদ পড়তাম, সারা রাত অপেক্ষা করতাম, মানে এগুলো আমার আমল ছিল যেন তার সমস্যাগুলো সমাধান হয়, যেন পেয়ে যায়। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়েও এটা বলতাম, গুরু যে আমার জন্য যদি তুমি ওনাকে এভাবে এনে দাও, আমি বলছি আল্লাহ তুমি আমার কাছ থেকে নিয়ে নাও তাকে, কিন্তু তার সবগুলো যা যা তার কাছ থেকে কিছু ফেরত দাও,
সে ভালো থাকুক।
হ্যাঁ, সে
দূরে থাকুক বাট ভালো থাকুক।
আমি তাকে সবসময় হাসি খুশি দেখেছি, আমার কাছে আসার বিনিময়ে তার লাইফে এত বড় কষ্ট সে দেখ মানে সহ্য করতে
পারে। দেখে কেমন আছে
আলহামদুলিল্লাহ, এখন পার্সোনাল লাইফে ভালো আছে, বাট এই মুহূর্তে এখন ভিতর থেকে সব জ্বলছে।
তার একটু পুরো দুদমে তোমার মনের মতো করে ফিরে এসেছে তোমার জীবনে, রাইট?
ভালো আছে, কিন্তু একটা অতৃপ্তি, সেটা হচ্ছে যে আমার জন্য হলো না তো। এই যে আপনি বলেছেন কায়নাত আমার জন্য আয়োজন করেছে।
না, তোমার জন্য মানে কি, প্রেমের পাগল সবাই শোনো, প্রেমের পাগল সেই প্রকৃতি, প্রেমের পাগল যে গাছটা আমাদেরকে ছায়া দিয়ে রাখে সেই গাছও, প্রেমের পাগল ওই নদী সমুদ্র সবকিছু, প্রেমের পাগল সবাই। তুমি যেসব অতিমানবীয় মানুষের কথা শোনো, তার সাথে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাদের যে রিলেশন সেটাও কিন্তু প্রেমময়। সো প্রেমের ক্ষেত্রে সবকিছু জায়েজ হয়ে যায়, এবং স্রষ্টা হয়তো অন্য ভালো কিছু প্ল্যান তার জন্য রেখেছে।
চারটা বাজে ফোন করে আমাকে জিজ্ঞেস করলো কোথেকে আসছো আমার লাইফে, আবার রিপিট করছি, সে আমাকে বলেছে কোথেকে আসছো আমার লাইফে, সবকিছু চলে গেছে, সবাই ধোকা দিয়েছে, এক তুমি যে এখনো আছো আমার সাথে।
কখন বলেছিলে কথাটা?
যখন তার লাইফ,
মানে রাত কয়টার দিকে বললে?
সাড়ে তিনটা চারটা,
সাড়ে তিনটা
চারটার মধ্যে।
ফোন দিয়েছে?
হ্যাঁ।
দিয়ে কি ফার্স্ট কথাটা কি,
কোথেকে আসছো আমার লাইফে, সবাই চলে গেছে, সবাই ধোকা দিয়েছে, তুমি এখনো আছো, মাত্র তুমি যে এখনো আছো।
On that note, আমি প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। এই কথার উপরে আসলে তো কোনো কথা হয় না। একটি ছেলে ভালোবাসাকে কিভাবে পেলে, ভালোবাসায় কিভাবে স্নান করলে, ভালোবাসার মরণ কিভাবে মরলে, তার ভালোবাসার পূজারিণীকে এইভাবে বলে, কোত্থেকে এসেছো আমার জীবনে রাত বাজে তিনটা অথবা সাড়ে তিনটা। রিয়েলাইজেশনের কি চরম পরিস্থিতিতে একটা মানুষ গেলে ভাবনার, ভালো লাগার, ভালোবাসার কোন পরিস্থিতিতে সে পৌঁছলে, তার মধ্যে এক ধরনের রিয়েলাইজেশন আসে, আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়তম, আমার ভালোবাসার পূজারী, কোন ফুলে এই দেবীর পুজো আমি দিই, কত রকমের রিলেশনশিপ, কত রকমের সম্পর্কে জড়িয়েছি এই জীবনটাকে, আস্তে আস্তে করে বিভিন্ন রকমের স্বার্থের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি, বিভিন্ন কাজের প্রয়োজনে বুঝতে সুযোগ হয়ে ওঠেনি কে আমার আপনার আর কে বা পরে।
কাকে ভালোবাসা উচিত আর কাকে বা পায়ে ঠেলা উচিত, কোন পুজোকে মাথায় ছোঁয়ানো উচিত আর কোন ফুল দিয়েই মানুষের পুজো দেওয়া উচিত, কাকে ইগনোর করা উচিত কাকে ভালোবেসে কাছে টানা উচিত, সব হিসেব তখন মিলে যখন সত্যি প্রকৃতি সাহায্য করে মানুষকে বুঝতে, যখন প্রয়োজনের পরিমাণ আসে, স্বার্থের প্রয়োজন আসে, সবাই যখন ছেড়ে চলে যায়, তখন রিয়েলাইজেশনের কোন পৃথিবীতে পৌঁছলে, কোন জায়গায় পৌঁছলে একটা মানুষের মধ্যে এরকম ভাবনা আসে, একটা সিঙ্গেল লাইন, সিঙ্গেল কিছু কিছু ইনফরমেশন একটা মানুষকে সবকিছু বুঝিয়ে দেয়, আর বলার কিছুই থাকে না, কোথেকে এসেছো আমার জীবনে, যখন সবাই আমাকে ছেড়ে চলে গেল, তুমি একজন এখন এত ভালোবাসায় এত মমতায় আমাকে বেঁধে রেখেছো, পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যায়, শুধু ভালোবাসা বেঁচে থাকবে, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, এই সুন্দরী মেয়ে রেবেকা, অনেক অনেক কৃতজ্ঞ, ভালোবাসার এই পাঠশালায়, ভালোবাসার এই বাংলাদেশে, এই দেশকে যে শিক্ষা তুমি দিলে, লিসেনার্সদেরকে যে যে ভালো লাগার আবেশ তুমি বুলিয়ে দিয়ে গেলে, শেষ একদম শেষ কথাটা তোমার কাছ থেকে শুনবো, তারপর বিদায় নেব প্লিজ।
আমরা এখন খুবই ভালো আছি, খুবই, আমি অনেক স্ট্রাগল করেছি আমার লাভ লাইফটাকে পারফেক্ট করার জন্য, আমি তা তো বলেছি যে একটা বছর আমার অনেক কষ্ট কেটেছে, আমরা এখন এত ভালো আছি, আমি বলবো যে আমি এই তারিখের মধ্যে আমার বাবাকে পেয়েছি, আমার মাকে পেয়েছি, আমার ভাই বোনকে পেয়েছি, বেস্ট ফ্রেন্ডকে পেয়েছি, সব। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যখন বাবার সংসারে ছিলাম তখন তারটা দেখেছি, তারপরে যখন ভাই বোনের সাথে ছিলাম তখন তাদের স্টেজের গার্জিয়ান কেমন হয় এটা দেখেছি, তারপরে যখন তার সাথে আছি তখন আমার কাছে মনে হয় যে আমার সন্তানের বাবা কিরকম হবে, বা আমি যদি এই যুগের মেয়ে হতাম, বাচ্চা মেয়ে, তাহলে আমার বাবা কিরকম হতো, আমি আমার মানুষটার মধ্যে সেটা পেয়েছি, আমি সে আমাকে এখনো বাবা ডাকে, আমিও তাকে বাবা ডাকি, আর আমি সবসময় দেখেছি যে আমার ঠিক কমফোর্ট জোনটা ওটা, এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি,
এভাবে ভালোবাসায় মন্ত্রমুগ্ধের মতো বেঁচে থাকি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসার ফেরিওয়ালার, এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এত বেশি দীর্ঘ নিঃশ্বাস, এত বেশি কষ্টের উপাখ্যান এখানে ফেলছে, সেখানে তোমাদের প্রেমের ঝটকা, তোমার আর তারেকে প্রেমার ভালোবাসার যে উপাখ্যান উপস্থাপিত হলো, তোমার যে ইমোশন, তোমার যে ডেলিভারি, তোমার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তোমার যে বাবলি টাইপ অ্যাটিটিউড, তোমার প্রেমিকের কথা বলতে গিয়ে চোখ বন্ধ হয়ে আসা, তোমার প্রেমিকের কথা স্মরণ করতে গিয়ে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসা, তোমার প্রেমিকের কথা চিন্তা করতে গিয়ে ভালো লাগায় বুধ হয়ে যাওয়া, একটা প্রেমের মধ্যে এত ভালো লাগা থাকে, এত নেশা থাকে, যেটা আজকে কাছ থেকে যেটা ডেমনস্ট্রেশন দেখলাম, এটা সত্যি বহুকাল আমি গুরু এতেশাম আমার মনে থাকবে, স্রষ্টা তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। জানো সবাই বলে, আমরা তাই তো জানি, যে সত্যি স্বর্গে নাকি ভালোবাসার জন্ম, এবং স্বর্গ থেকে পৃথিবীতে যার যা পরিমাণ প্রেমের কিছু যদি এসে থাকে, ভালো লাগার কিছু এসে থাকে, স্বর্গ থেকে দানা পরিমাণ যদি কিছু রিফ্লেকশন পৃথিবীতে এসে থাকে, তার নাম ভালোবাসা। আর এই ভালোবাসা বিভিন্ন রকমের মানুষের কারণেই কিন্তু বিতর্কিত হয়ে যায়, আবার এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে তোমাদের মতো পূজারীরা যখন থাকে, তুমি থাকো, তারিখ থাকে, তোমাদের হাত ধরে দারুণ এক পৃথিবী, দারুণ এক বাংলাদেশ সূচনা হোক, তোমাদের ওরসে জন্ম নেয় ভালোবাসার সত্যিকারের মানুষ, যাদের গর্বিত বাবা এবং মা হও তোমরা, আমরা দূর থেকে তোমাদের ভালো লাগা দেখি, আর এভাবে ভালো লাগ ভালোবাসাকে ভালো থাকতে দেখে আমরাও ভালো থাকি। বড় কষ্টে আছি আমরা, বড় দুঃখে আছি আমরা, চারিপাশে শুধুই নামিশ্বাস, শুধুই দীর্ঘ নিঃশ্বাস, মানুষের কান্না, অনেক আহাজারি, অনেক রকমের বিষ্পাষ্পে ভরে গেছে এই সমাজ, গত দুদিন আগে পুরান ঢাকায় যে ঘটনা ঘটে গেছে, ঘৃণা হয়, আমাদের মধ্যেই এরকম পুরুষ পতিতার জন্ম, যে পুরুষ পতিতা অবলীলা একটা মানুষের শরীরে হাত দিয়ে বসতে পারে, বড় কষ্ট হয় সব দেখে, আবার মন ভরে যায় তোমাদের মতো মানুষগুলোকে এভাবে যখন ভালোবাসতে দেখি, ভালোবেসে ভালো থাকতে দেখি, তুমি যখন এত স্যাটিসফ্যাকশন নিয়ে বলতে চেষ্টা করো যে এমন একটি ক্যারেক্টার তারেক, যে তারেকের মধ্যে দেখেছি আমার বাবার সে আদর, আমার মায়ের সে স্নেহ, আমার ভাইয়ের সে ভালোবাসা, সমস্ত কিছু একটা মানুষের ক্যারেক্টারের মধ্যে এত চমৎকার ভাবে কিভাবে সন্নিবেশিত হয়, একই রূপের মধ্যে এতগুলো রঙের বর্ণচ্ছটা কিভাবে ফিরে আসে, এগুলো সবকিছুই সম্ভব হয় প্রেমের কারণে, ভালোবাসার কারণে। এই ভালোবাসা বেঁচে থাকুক, এই ভালোবাসা বেঁচে থাকা দরকার, নাহলে পৃথিবী সত্যি এক্সিস্ট করবে না। এত অসহায়ত্ব, এত আনরেস্ট এই সমাজে, সব কিছু ঠিক হয়ে যেতে বাধ্য যদি তোমাদের মতো প্রেমিক যুগলগুলো পৃথিবীতে থাকে। তোমরা এইভাবেই থাকো, এভাবেই ভালো থাকো আর ভালোবাসো। তারকের কথাটা সত্যি কানের মধ্যে ঢুকে গেছে জানো, যেভাবে তুমি বলেছো যে রাত সাড়ে তিনটা চারটার সময় ফোন করে তোমাকে বলছে কোত্থেকে এলে আমার জীবনে, তুমি কে, এত ভালোবাসা এত সাহস, তোমার ভালোবাসার এত পাওয়ার কোত্থেকে, সবাই যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, স্বার্থের কোনো কিছু নাই আমার কাছে, তখন তুমি কোন পৃথিবীর মানুষে যে সবকিছুকে পেছনে ফেলে দিয়ে আমার মতো কাঙ্গালকে এখনো ভালোবাসো, এখনো আমার কথা মনে করো, আমার কথা চিন্তা করে তোমার চোখ মুখ ভাসিয়ে দাও। তোমাকে আমি কিভাবে নেগলেক্ট করি, তুমি যে আমার অস্তিত্ব বহু কষ্টের বিনিময়ে সেটি বুঝতে শিখেছে। ভালো থাকো তোমরা, অনেক অনেক ভালো থাকো।
ধন্যবাদ।
আর আমি এভাবেই তোমাদের জন্য আওয়াজ করতে থাকি, সবার জন্য প্রার্থনা করতে থাকি বন্ধু, আমি তোমাদের ফেরি ভালোবাসার ফেরি হবে, বারবার বলতে থাকি চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে সবুজ দেশটারে বেঁচে থাকি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো রেবেকার মতো ওরকম কোন তারাকে দিকে তাকিয়ে চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। কে ডাকে এত রাতে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। অনেক অনেক দোয়া এই প্রেমে পাগল প্রায় এই মানুষগুলোর জন্য। দেখো এই মানুষটির জীবনে যা আমি শিখেছি আজ, ভালোবাসার পবিত্রতায় ওদেরকে বহু কষ্টের পরেও আবার ফিরিয়ে নিয়ে এসেছে, একজোট করে রেখেছে, যেখানে বায়োলজিক্যাল কোনো নিড ছিল না, যা ছিল সব স্পিরিচুয়াল নিড, যে তৃষ্ণাটা ছিল শারীরিক না, যে ক্ষুধাটা ছিল শুধুই আত্মা, পরস্পরকে হাত ধরেই সে আত্মাটার ক্ষুধা নিবৃত্ত করেছে, যেখানে কোনো ভলগার কিছু ছিল না, শুধুই ছিল পূর্ণতা, যে পূর্ণতার বিনিময়ে ভালোবাসা তাদের পূর্ণতা পেয়েছে। ভালো থাকুক, সবার জন্য দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBD.com.